আমাদের আজকের গল্পের সমস্যা, চরিত্র সব কাল্পনিক, বাস্তবের সঙ্গে কোথাও কোনো মিল থাকলে সেটা সম্পূর্ণ কাকতালীয়। ও দাদা, আপনার ঘরের দেওয়ালে কোনো অন্ধকার ফাটল নেই তো? আরে শোনেননি, বিটুতলা গ্রামে এক ভয়াবহ পিশাচের আগমন ঘটেছে, মানুষ ভয়ে বাড়ি থেকে বেরোতে পারছে না। সেই পিশাচকে কাবু করতেই কলকাতা থেকে কে যেন তান্ত্রিক এসে পৌঁছেছে গ্রাম। শোনেননি? তাহলে শুনে নিন মিডনাইট হরর স্টেশনের বিশেষ গল্প, ঝাড়ানাথ তান্ত্রিক ও চাটন পিশাচ।
বেটুতলার মাঠে আপাতত চিৎপাত হয়ে পড়ে আছি আমরা দুজন। আকাশ বেয়ে দুপুরের আলো নেমে আসছে। একটু আগেই একটা বিস্ফোরণ গোছের কিছু ঘটেছে। মাটির উপর হাঁ করা গর্ত থেকে চাটন পিশাচ বেরিয়ে এসে ছুটে গেছিল তিয়াসার দিকে, কিন্তু আমার তান্ত্রিক বন্ধুটি তার আগেই নিজের শরীরটাকে নিরজ্জবকার জ্যাভেলিনের মতো ছুঁড়ে দিয়েছিলেন জিভের মধ্যে, এবং তারপরই ভদ্রলোক বাপি বাড়ি যা হয়ে কোথায় যেন উড়ে গেলেন। তিয়াসার মুখের দিকে তাকালাম। ধীরে ধীরে উঠে বসার চেষ্টা করছে সে। উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করলাম, এই তোমার লাগেনি তো? মাথায় হাত দিয়ে বসেছিল তিয়াসা, যন্ত্রণা কাতর গলায় কোন রকমে বলল,
ঘাটটা ব্যথা করছে শুধু, কিন্তু ঝাড়াদা উনি গেলেন কোথায়?
বিস্ফোরণে উড়ে গেল তো দেখলাম, উনি বোধ হয় আর এ জগতে।
হ্যাঁ গো, এবার কি ওনাকে নিয়েও সবাই ফ্যান ফিকশন লিখবে?
শক্ত মন্দ নয়, উনি কি এমন হরিদাস যে ওকে তারাদাস পাত্তা দেবে?
তুমি চুপ করো তো, এমন পরোপকারী দয়ালু মানুষ
যে ভোটে দাঁড়ালে জামানত জব্দ হতো। শোনো, ও লোকটা এমনিতেই সুইচড, ওর আর সাইলেন্ট মোড অন করা সম্ভব নয়।
মানে?
মানে মানে ঝাড়াদা মানুষ নয়, ভূত।
মানে আমরা এই কদিন একটা ভূতকে দিয়ে তন্ত্র সাধনা?
কেন, চোর ছেঁচো দেশ শাসন করতে পারে, আর একটা ভূত তন্ত্র সাধনা করলেই দোষ?
কিন্তু চাটন পিশাচ যদি আবার আসে?
কথাটা শুনেই একটু আগের দৃশ্যটা মনে পড়ে গেল আমার। গর্তের খোলা মুখ দিয়ে বেরিয়ে আসছে একটা লম্বা লিকলিকে আলাদিনের চাদর সাইজের জিপ, অ্যানাকোন্ডা সাপের মতো এগিয়ে আসছে আমার দিকে। আর একটু দেরি হলেই হঠাৎ আমার পায়ের নিচের মাটির দিকে চোখ পড়ে তিয়াসা।
এ কি, তোমার পায়ের নিচটা অমন ভিজল কি করে?
মানে দাঁড়া দিয়ে বরফ কুচি নাম ছিল মনে হয়, মাটিতে গিয়ে পড়েছে।
কিন্তু ছাড়াদা গেলেন কোথায়? আমি চারদিকে মুখ ফেরালাম, কোথায় গিয়ে পড়েছেন কে জানে। মাঠের চারদিকে ঝোপঝাড়ের স্তূপ, একটা মানুষের দেহ ঘাসের মধ্যে লুকিয়ে পড়লে খুঁজে বের করা মুশকিল।
ঝাড়াদা, ও ঝাড়াদা, ঝাড়াদা!
কোনো সাড়া এলো না। খানিক এগোতে শুনতে পেলাম ডান দিকের একটা ঝোপের ভেতর থেকে হাঁচির আওয়াজ আসছে। দুজনে সেদিকে এগিয়ে যেতেই তিয়াসার গলা দিয়ে একটা আর্ত চিৎকার বেরিয়ে এলো। একটা ঘাসের ঝোপের মধ্যে পড়ে রয়েছে ছাড়াদার কাটা মাথা। ঘাস জমি থেকে একটা হলদে ফুল গিয়ে তার নাকে সুড়সুড়ি দিচ্ছে, তাতেই হাঁচি হচ্ছে। ধর নেই বলে ফুলটা সরাতেও পারছেন না, ক্রমাগত হেঁচে চলেছেন।
ভাইকে
আমার দিকে চেয়ে তিনি কাতর গলায় অনুনয় করলেন। বুঝলাম যে হারাদাও পশ্চিমবঙ্গের মতো ঘাস ফুলে নাস্তা নাবুদ হয়ে পড়েছেন। আমি ঝুঁকে পড়লাম ভদ্রলোকের মুখের উপরে।
এ কি ঝাড়াদা, আপনি পিশাচ সেদ্ধ তান্ত্রিক থেকে স্কন্ধ কাটা হয়ে গেলেন?
ফুলটা সরিয়ে দিতে ভারী বিরক্ত দেখালো ঝাড়াদাকে।
বডিটা কোথায় গিয়ে পড়লো দেখো দেখিনি, আমার হয়েছে যত জ্বালা, পকেটে তোমার মায়াবতীর দোয়ারা চিঠি ছিল, সেটা আবার এত কিছুর মধ্যে যদি পকেট থেকে খসে গিয়ে, মানে
কথা থামিয়ে কি যেন অনুভব করেন ঝাড়াদা। তারপর বলেন,
যদ্দূর মনে হচ্ছে বডিটা না ওই ওই দিকে আছে।
কোন দিকে?
কি মুশকিল, আঙুল দিয়ে দেখাচ্ছি তো ওই দিকে।
আমার এই লোক তোমার সাথে, আপনি বডি নেই যখন আঙুল দিয়ে কোন দিকে দেখাচ্ছেন বুঝবো কি করে?
বাবার দিক দেখাচ্ছি না রে, বাবরি বাপ, ঝোপের মধ্যে থেকে হাত তুলছি, তাকে দেখো না একটু।
তাকিয়ে দেখলাম মিটার দশেক দূরে একটা ঘাসের ঝোপের ভিতর থেকে হাত উঠে আছে। তিয়াশা তখনও মাটিতে বসে, চোখ কপালে উঠেছে তার। আমাদের কথাবার্তার দিকে মন নেই মেয়েটার। ঝাড়াদার কাটা মুন্ডুর পাশে বসে পড়ে একটা সিগারেট ধরালাম আমি, তারপর ধোঁয়া ছেড়ে বললাম,
আপনার ব্যাপার কি বলুন তো?
হঠাৎ মেয়েটাকে বাঁচানোর জন্য ভাবে গর্তের উপরে কিছুক্ষণ চুপ করে কি যেন ভাবলেন ঝাড়াদা, তারপর নরম গলাতেই বললেন,
তুমি অস্বীকার করতে পারো যে তুমি তিয়াশাকে ভালোবাসো?
হ্যাঁ, কিন্তু তাতে কি হয়েছে?
আসলে পেশায় আমি তান্ত্রিক না, আর ভালোবাসাই হলো সবচেয়ে বড় তন্ত্র, সব থেকে বড়।
দাঁড়ান, এটাও তো কোথেকে ঝেড়ে।
ঝাড়াদা আবার কিছু বলতে যাচ্ছিলেন এমন সময় মাটি থেকে উঠে দাঁড়ায় তিয়াশা, এগিয়ে এসে আমার হাতটার ধরে খপ করে, বোধহয় বডি থাকলে ঝাড়াদার পায়ে হাত দিয়ে প্রণামও করত। আপাতত ওরই পায়ের কাছে ঝাড়াদার মাথাটা, সেদিকে তাকিয়ে ভয়ে শিউরে ওঠে। ধরহীন ঝাড়াদার মুন্ডুকে হাসতে দেখে পরক্ষণেই রেগে যায়।
হত ভাগা লোক, ভূত হয়ে মানুষ সেজে থাকেন, এই লজ্জা করে না আপনার?
আহা হা হা, লজ্জা পাচ্ছেন তো, দেখছো না লজ্জায় মাথা কাটা গেছে।
ঝাড়াদার চুলের মুটি ধরে মুন্ডুটা হাতে তুলে নিই আমি, তারপর ধরের দিকে এগোতে থাকি। তিয়াশা অবাক চোখে আমার দিকে চেয়ে বলে,
শেষে পিশাচ তাড়াতে একটা ভূত ধরে আনলাম আমরা,
এতে আশ্চর্য হওয়ার কি আছে? আরে লেসার ইভিল শোনোনি?
মাথাটা বডিতে ফিট করে হালকা ঠেলা দিতেই সেটা সেট হয়ে যায়। হাসি মুখে উঠে বসেন ঝাড়ানাথ তান্ত্রিক, গায়ের ধুলো ঝাড়তে ঝাড়তে আয়েশ করে বলেন,
যাই বলো ভায়া, বডিতে কিন্তু ব্রেনটাই আসল, ওটা না থাকলে
রাখুন মশাই, ব্রেন অত দরকারি হলে না বাংলার লোক 500 টাকায় বেচে দিত না।
ঝাড়াদাকে অক্ষত শরীরে উঠে বসতে দেখে তিয়াশার মুখ থেকে আশ্চর্যের ভাবটা কেটে গেছিল। আমার হাতটা ধরে তাড়া দেয় সে,
চলো তাড়াতাড়ি, বাবা অপেক্ষা করছে তোমাদের জন্য।
ব্যাপার আর কিছুই না, আজ থেকে 7 দিন আগে দুপুরবেলা শববাহী গাড়ি চালাতে গিয়ে মানিকতলার কাছে আমার অ্যাক্সিডেন্ট হয়। এক নিরীহ পথচারীকে ধাক্কা মেরে একটা ল্যাম্প পোস্টে গুঁড়তাম আমি। আমার চোট এমন বেশি কিছু ছিল না, অন্তত শুরুতে ছিল না। ল্যাম্প পোস্টে ধাক্কা খেয়ে মাথার ভিতর সব গুলিয়ে গেছিল। গাড়ির দরজা খুলে তখন একদল লোক হম্বিতম্বি করতে শুরু করেছে। আমাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে ওদের মধ্যে একজন জিজ্ঞেস করেছিল,
ভাই ব্যথা করছে?
আমি দোষের মধ্যে কেবল বলেছিলাম, হ্যাঁ ভাই প্রচুর।
লোকগুলো কি শুনল জানি না, কিন্তু তাদের মুখের রং পাল্টে গেল।
আমাদের দাদাকে চোর বললি? শালা, ক্যাপ্টেন টেম্পি ছাড়া কথা হবে না
বলে কোথা থেকে লাঠি ছোটা এনে রামপার ঠেঙিয়ে দিল আমার। পরে তাদের মধ্যেই দু একজন দিয়ে এলো হসপিটালে। হসপিটালে জ্ঞান ফিরতে দেখি পাশের চেয়ারে একটা গুফো পুলিশ বসে আছে, পেটে রুলের খোঁচা দিয়ে সে বলল,
তো ভাই রাস্তায় যে অত বড় জেব্রা ক্রসিং এঁকে রেখেছি দেখতে পাওনি বুঝি?
জেব্রা? মানে কথাটা
জেব্রা দেখোনি? জেব্রা?
অকারণে মার খেয়ে মাথাটা গরম হয়েই ছিল, মুচকি হেসে বললাম,
তা দেখবো না কেন স্যার, জেব্রার সঙ্গে পুলিশের হেভি মিল আছে জানেন।
সে কি রকম মিল?
আগে আপনি বলুন, জেব্রা কালোর উপর সাদা না সাদার উপর কালো? কালার
বুঝতে পারছি না তো,
যে পার্টি ভোটে যেতে সেই কালার।
আমি মনে হয় আবার মার খেয়েছিলাম। যাই হোক, আবার চোখ খুলতে দেখলাম সামনে বসে আছে একটা বছর পঁচিশের মেয়ে। সুন্দরী বলা যায় না, তবে চোখ মুখ মিষ্টি, চোখে মোটা ফ্রেমের চশমা, সরু ধুতনি, চোখ মুখে একটা আশঙ্কার ছাপ। মারের চোটে সেই গুঁপো পুলিশটাকেই এমন দেখাচ্ছে কিনা বোঝার চেষ্টা করছি, এমন সময় মেয়েটা ফ্যাঁচ ফ্যাঁচ করে কেঁদে আমার পা জড়িয়ে ধরল। আমিও কেঁদে উঠলাম। না না, মেয়েটা দুঃখে নয়, পায়ে রুলের বাড়ি মেরে গোড়ালিটা ধুলো করে দিয়েছিল হতভাগা। এই করেন কি, আরে পা ধরছেন কেন? আমি ঠেলে সরিয়ে দিই তাকে। আরে সবে একটা র্যাশ ড্রাইভিং এর কেস পড়েছে, বড় নেতা মন্ত্রী হতে এখন অনেক ধাপ বাকি। মেয়েটা তেমন কাঁদতে কাঁদতেই বলে,
আমি আমি জানি আপনার কোনো দোষ ছিল না, আসলে সব দোষ আমার, আমি রাস্তা পেরোতে গিয়ে।
আমি অবাক হলাম, অন্যের দোষ নিজের ঘাড়ে নিচ্ছে? ও মানুষ না সিভিক ভলান্টিয়ার? বুড়ো কুচকে একবার তার মুখের দিকে চাই। আচ্ছা, কি যেন ভাবছিলেন আপনি রাস্তা পেরোতে গিয়ে? আমি হর্ন দিলাম তাও শুনতে না পেয়ে আপনি কি ভাবছিলেন বলুন তো?
আসলে আসলে বললেন না আপনি, ঠিক
বিশ্বাস করব না, তাই তো? মেয়েটা জানে না আমি গত এক বছর হলো এক মরা পিসাদ সেদ্ধ তান্ত্রিকের সঙ্গে ঘর করছি। নার্স তুলো রেখে গেছিল, সেটা হাতে নিয়ে আমার ক্ষতস্থানে বোলাতে থাকে মেয়েটা।
আসলে বাবার জন্য খুব টেনশন হয়, দেশের বাড়িতে একা থাকেন, আমি এখানে পড়ে থাকি নিজের মতো। ইদানিং নাকি
কি
আমাদের পেটুতলায় ভীষণ বিপদ, পিসাচটা
পিসাচ। আমি শিরদাঁড়া সোজা করে উঠে বসি। মেয়েটা তখনও তুলো বুলিয়ে চলেছে আমার হাতে।
আগে হ্যাঁ বলছিলাম না, আপনি বিশ্বাস করবেন না, আমাদের দেশের বাড়িতে এক পিসাচের উৎপাত শুরু হয়েছে, লোকে বলে চাটন পিসাচ।
সে কি চাটন? এ কেমন পিসাচ? মেয়েটা আবার কিছু বলতে যাচ্ছিল, এমন সময় ঘরে নার্স ঢোকে। মেয়েটা পায়ের শব্দ শুনেই উঠে দাঁড়ায়।
আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন, আমার জন্যই লোকগুলো আপনাকে।
কোন ফাঁকে যেন খপ করে আমার হাতটা চেপে ধরেছে মেয়েটা, ভারী নরম তার হাত দুটো। একটু আগে চোখের জল মুছে বসে ভিজেও আছে খানিকটা, গাটা শিরশির করে উঠল, খ্যাঁক খ্যাঁক করে কাশি চলে এলো কেন কে জানে। মেয়েটা একরকম ভয় পেয়েই আমার হাতটা ছেড়ে দিল, তারপর চেয়ার থেকে উঠতে উঠতে বলল,
আজ আসি, পরে না হয় আবার একদিন কথা হবে।
আমি হাত ধরে থামিয়ে দিলাম তাকে, চাপা গলায় বললাম, মনে করে আসবেন, কিন্তু আসলে আপনার মতো মেয়ে আজকাল আর দেখা যায় না জানেন। মেয়েটা অবাক চোখে আমার দিকে তাকিয়েছিল, বলল,
কেন?
আমি ওর তুলো ধরা হাতটা তুলে ধরলাম। চারপাশে এত তোলাবাজের মাঝে আপনি একমাত্র তুলোবাজ। হাসতে হাসতে সে ঘর থেকে বেরিয়েই যাচ্ছিল, কেমন জানি সন্দেহ হল, সত্যিই সুন্দরী মেয়ে, সেই গুঁফো পুলিশ নয়। খেয়াল করলাম ঘরের দরজার ঠিক পাশেই একটা টেবিল, সেটা দেখেই মাথায় একটা বুদ্ধি খেলে গেল, ভয়ার তো গলায় ডেকে উঠলাম, ওই দেখুন দরজার পাশে পিসাচ।
কই?
ছিটকে গিয়ে দরজার দিকে চেয়ে বলল মেয়েটা, লক্ষ্য করলাম ভয় পেয়েও টেবিলের নিচে লুকিয়ে পড়ল না। পুলিশ নয় নিশ্চিত হয়ে বললাম, না একটু মজা করছিলাম। এরপর ব্যাপারটা কিন্তু আর মজায় আটকে রইল না। আমি একটু সুস্থ হতে আবার হসপিটালে আমাকে দেখতে এসেছিল মেয়েটা, তখনই জানলাম তার নাম তিয়াশা চৌধুরী, বেটুতলা গ্রামে একটা মফস্বলে তার বাড়ি, বাবা ওখানকারই এক নাম করা চিকিৎসক। এই বেটুতলার লোক গত পাঁচ মাস ধরে এক বিচিত্র সমস্যায় ভুগছে, ঘরের ভিতরের বিভিন্ন অন্ধকার ফাটল কিংবা গর্ত দিয়ে ঢুকে আসছে একটা অতি গায়ে জীব, লম্বায় অন্তত ফুট পাঁচেকের মতো, অবিকল মানুষের জীবের মতোই, কেবল দৈত্যাকৃতি, চ্যাটচ্যাটে আঠালো কিসব তরল লেগে থাকে তাতে। অতর্কিতে ঢুকে এসে ঘরের ভিতরের লোককে বেবাক চেটে দিয়ে
আবার গর্তের ভিতরে ঢুকে পড়ছে জীবটা। জীবের চাটন খাওয়ার পর মানুষের শরীরে কালো কালো কয়েকটা গোটা দেখা যাচ্ছে। তারপর দিন তিনেকের মধ্যে শরীর রক্তশূন্য হয়ে মারা যাচ্ছে মানুষটা। ডাক্তার বুদ্ধি সব ফেল। এখন অবধি মোট 8 জনকে নাকি চেটে মেরে ফেলেছে চাটন পিশাচ। তিয়াসার বাবা ডাক্তার হিসেবে বেটুতলায় নাম ডাক আছে। তিনি সন্দেহ করছেন যে কোনোদিন পিশাচ তাকেও আক্রমণ করতে পারে। সমস্ত গ্রাম ভয়ে জুজু হয়ে আছে। ব্যাপারটা শুনে আমি প্রথমে থ হয়ে যাই। ঝাড়াদার কল্যাণে জীবনে ঢের ঢের ধরনের পিশাচের নাম শুনেছি, কিন্তু চাটন? আমি ভেবে চিনতে তিয়াসাকে বলেছিলাম, তা ঘরে কোনো অন্ধকার ফাঁক ফোকর না রাখলেই হলো। তিয়াসা আমার ক্ষতস্থানে তুলো ডলতে ডলতে বলেছিল,
সে ঘরে না হয় না থাকলো, কিন্তু বাথরুমে তো থাকবে। বাথরুমে না গিয়ে কতক্ষণ থাকতে পারে মানুষ?
তাহলে ধরো ডাইপার গোছের কিছু বা বেডপ্যান।
তোমার কি মাথা খারাপ হয়েছে? দেশ ভর্তি লোক এখন বেডপ্যানে হাগবে?
ঠিকই তো, আজকাল লোকে ভোট বাক্সে হাগে।
তিয়াসা খুব একটা রাগ করেনি, তবে আমার যুক্তিগুলো প্রায় সবই নাকচ করে দিয়েছে। ব্যাপারটা একজন দুজনের চোখের ভুল হলে আলাদা কথা, কিন্তু একটা গ্রামের অন্তত জনা 15 লোকের একই ভুল দেখা, তাছাড়া এতগুলো মানুষ মারাও তো গেছে। ঘটনাটা শুনেই সবার আগে আমার মনে পড়েছিল ঝাড়াদার কথা। এমনিতে ওকে আগে বলেছিলাম, এই আমার হাতে এক তান্ত্রিক আছে বুঝলে, পারেন না হেন কাজ, পিশাচ সেদ্ধ ধ্যামনা তন্ত্রে বুলিয়া।
তাহলে তাহলে ওকেই একবার বলে দেখো না, যদি পিশাচের কিছু বিহিত করতে পারি।
তবে ভদ্রলোকের সঙ্গে বেশ কিছুদিন হলো যোগাযোগ নেই। সেই চীনা সাধক সেন বাবাকে সাহায্য করার পর থেকে মাত্র একবারই দেখা করতে গেছিলাম তার সঙ্গে। গিয়ে দেখি ব্যবসাপত্র লাটে তুলে মায়া বৌদিকে নিয়ে বারান্দায় তাতা থই থই নাচছেন। বুঝলাম দিব্যি আছেন, তাই আর খাটাই। এবার কিন্তু যেতে বাধ্য হলাম। তবে ফ্ল্যাটে গিয়ে দেখি সে বাসায় তালা ঝুলছে। খোঁজ নিয়ে জানলাম ঝাড়াদা নাকি এখন থাকেন কুড়িমুদ্দিন স্ট্রিটে। অ্যাপার্টমেন্টটা খুঁজে বের করতে গিয়ে অবাক হয়ে গেলাম, অ্যাপার্টমেন্ট কোথায়? একটা লটঝড়ে পোড়ো বাড়ি। তা দোতলায় ঝাড়াদার টেবিলের উপর গিয়ে হামলে পড়লাম।
আচ্ছা ব্যাক কেলে লোক মশাই, আপনি বাড়ি ছেড়ে এসেছেন, অন্তত একবার জানাবেন তো।
দুনিয়া ছেড়েই তো চলে যাওয়ার কথা ছিল ভাইটি, নেহাত তোমার মায়া বৌদির মায়ায় পড়ে একবারে।
বুঝলাম আজ প্রেমের প্যান প্যানানি শোনানোর মুডে আছে। তাড়াতাড়ি থামানোর জন্য বললাম, আচ্ছা আপনি চাটন পিশাচের নাম শুনেছেন?
তুমি যে সব শুনলে কোথায় বাবু?
আমি রুমালে মুখ মুছে বললাম, আমার এক বান্ধবী বলছিল ওদের দেশের বাড়িতে চাটন পিশাচের আগমন ঘটেছে।
উত্তেজিত দেখালো ঝাড়া দেখে, টেবিলের উপর একটা চাপড় মেরে বলল,
অসম্ভব, হতে পারে না।
আরে বিশ্বাস করুন, ও সত্যি বলছে, চাটন পিশাচ সত্যি।
পিশাচের কথা বলছি না, তোমার বান্ধবী হয়েছে এ আমার বিশ্বাস হচ্ছে না।
অনেক ধানাই পানাইয়ের পর চাটন পিশাচের ব্যাপারে দু একটা কথা আমাকে শুনিয়েছিলেন ঝাড়াদা।
শোনো ভাইটি, চাটন কিন্তু কোন সাধারণ পিশাচ নয়। জীব জগতে এক একটা মানুষের এক একটা দৈব গুণ থাকে। অপঘাতে মৃত্যু হয়ে পিশাচে পরিণত হলে তার সেই গুণটিতেই অলৌকিক শক্তি নেয়, বিশেষ করে ভর করে। কোথাও চাটন পিশাচের আবির্ভাব হয়েছে মানে আগে খুঁজে নিতে হবে কয়েক মাসের মধ্যে সেইখানেতে বড় কোনো গায়ক রেডিও জকি কি নেতা টেতা হয়েছে কিনা, বুঝতে পারলি কিনা?
তিয়াসাকে সেই মতো জানিয়েছিলাম। তিয়াসা সরাসরি কোনো উত্তর দেয়নি, উল্টে আমাকে বলল ওর বাবা সুধাকর বাবুর নাকি আমাদের বিশেষ প্রয়োজন, সকালে গাড়ি ধরেই রওনা দিতে। ঝাড়াদা প্রথমে যেতে রাজি হননি, শেষে তিয়াসা এসে নিজে বায়না করতে আর না করতে পারেন। তিন দিন পর আজ একেবারে ভোর ভোর আমরা বেটুতলা এসে পৌঁছেছি। বাসের রাস্তা টপকে মাঠ দিয়ে হেঁটে আসার সময় চাটন পিশাচ আক্রমণ করেছিল আমাদের। তিয়াসার দিকে চেয়ে দেখলাম ওর মুখে চোখে এখনো ভয় লেগে আছে। ঝাড়া দাকে দেখে অবশ্য বোঝার উপায় নেই, একটু আগেই ওর মুন্ডু কেটে গড়াগড়ি খাচ্ছিল। বাস থেকে নেমে অবশ্য অবাক হয়েছিলাম, তিয়াসা যতদূর বলেছিল বেটুতলা মফস্বল, কিন্তু এ যে দেখছি অজ গ্রাম। আমি বিড়বিড় করে জিজ্ঞেস করেছিলাম, ঝাড়াদা, গুগল ম্যাপে দেখেছিলাম বেটুতলা শহর শহর গোছে, এ তো গ্রাম, অন্য কোথাও চলে এলাম না?
থামো তো, বেটুতলা যদি শহর হয় তাহলে গ্রাম বাংলার ভূতের গল্প হবে কি করে? ভালো কথা, এই গ্রামে কিন্তু কোমর ফোমর দেখলেও সেদিকে এগুবে না, বুঝতে পেরেছ? ঝিঁঝি ডাকা মাটি গর্ত খুঁড়ে হেগে মাটি চাপা দিয়ে দেবে একবারে।
কিন্তু কেন?
এবারে গ্রাম বাংলার গল্পে কোমর থাকে না রে বাবা, থাকতে নেই।
আপাতত ঝাড়াদা আর তিয়াসা কাঁচা মাটির রাস্তা ধরে খানিক এগিয়ে গেছে। সুধাকরবাবু গরুর গাড়ি পাঠিয়ে দিয়েছিলেন আমাদের জন্য, তাতেই উঠে বসি আমরা। ঠেলা গাড়ির সামনে তিনটে গরু বাঁধা, গাড়োয়ান তাদের পিঠে বেঁধাঁকড়ে জোর গলায় চেঁচিয়ে ওঠে, ঝাড়াদা তাই টিড়িং করে লাফিয়ে উঠে পালিয়ে যাচ্ছিলেন গাড়ি থেকে।
ভালো ভাইজি, ভালো ভালো ভালো, নাটন পিসাজের হাত থেকে যদি বা নিষ্কৃতি আছে, কবিতা পিসাজ ধরলে আজ ওকে নিয়ে অফিস।
কবিতা? আরে ওগুলো তো গরুদের নাম, হাম্বা রাম্বা কাম্বা।
ঝাড়াদার মুখ থেকে আতঙ্কের রেখাগুলো কমে আসে, কাঁধের থলেটা গুটিয়ে কোন রকমে গুটি সুটি হয়ে বসেন তিনি। হাম্বা রাম্বা কাম্বা চলতে শুরু করে। উঁচু নিচু মেঠো রাস্তায় আমরা সবাই ড্যাং ড্যাং করে এগোতে থাকি। তিয়াসাদের বাড়িটা গ্রামের একেবারে মাঝখানে, বাড়িতে সদস্য বলতে বিশেষ নেই। তিয়াসার বাবা সকালের দিকে ব্যস্ত থাকেন বলে আমাদের সঙ্গে দেখা হল না। বাড়ির সঙ্গে লাগোয়া তার হোমিওপ্যাথির চেম্বার, টাকা পয়সা প্রায় নেন না বললেই চলে, ফলে এলাকায় জনপ্রিয়তা আছে। স্ত্রী মারা গেছেন বছর দশেক আগে, তিনি ছাড়া এ বাড়িতে সবসময় কাজ করার চাকর আর একজন রাঁধুনি আছে। তিয়াসা বেশিটা সময় কলকাতায় থাকে, মাঝে মধ্যে গ্রামের দিকে আসে। আমাদেরকে উপরের একটা ঘরে জায়গা করে দেওয়া হল, মোটামুটি বড় ঘর, গ্রিল লাগানো জানলা, লাল সিমেন্টের মেঝে, ঘন ঘন কারেন্ট যায় বলে দেওয়ালের নানা জায়গায় গোছা গোছা মোমবাতি বসানো। সেদিকে চেয়ে আমি দীর্ঘশ্বাস ফেললাম। বুঝলেন ঝাড়াদা, এখানে যা মোমবাতি দেখছি তাতে কলকাতার লোকের সারা বছরের আন্দোলন উতরে যেত।
তাহা যা বলেছ ভায়া, বঙ্গালির এখন দুটো অস্ত্র, ধর্ষণে ছাতার, ধর্ষণে মোমবাতি।
দুপুরটা আরাম করেই কাটল। ঝাড়াদা বিছানায় একচোট গড়িয়ে নিলেন। মাঝে মাঝে অবাকই লাগে আমার, মরা ভূতের এত ঘুমের কি আছে কে জানে? চিরঘুমের দেশে চলে যাওয়ার কথা, এদিকে আরাম করে ভাত ঘুম দিচ্ছে। বিকেলে সুধাকরবাবুর কাছে ডাক পড়ল। ভদ্রলোক বাড়ির লাগোয়া এক চিলতে বাগানের চেয়ারে বসে চা খাচ্ছিলেন। আমরা সামনে গিয়ে দাঁড়াতে তিয়াসাই আলাপ করিয়ে দিল।
এই দেখো বাবা, এই সেই যার কথা বলেছিলাম তোমাকে, আর উনি সেই পিশাচ সেদ্ধ তান্ত্রিক ঝাড়ানাথ।
সুধাকরবাবু দেখলাম রসিক লোক, ঝাড়াদার উপর থেকে নিচে একবার চোখ বুলিয়ে নিয়ে বললেন,
সেদ্ধবাবু আপনার ডিম সেদ্ধ চলে নাকি ভেজ?
ভেজেই দিন।
ডিম ভাজা আসতে সময় লাগলো না, ইয়াশা আমাদের পাশেই বসে পড়ল। সুধাকর বাবুর সঙ্গে দু চারটে ছেঁদো কথা বলছিলাম আমি। ঝাড়াদা অনেকক্ষণ ধরেই ডিম ভাজা নিয়ে কুটকুট করছিলেন, আচমকা এত কথার মাঝখানে খাপ্পা হয়ে চেঁচিয়ে উঠলেন,
ডিমের কুসুম এত সবুজ কেন? কিসার কুসুম? কিসার কুসুম?
রাঁধুনি একটু দূরেই দাঁড়িয়েছিল, সে বিপদ বুঝে এগিয়ে এলো।
আগে কথা, দেশি মুরগির ডিম তো?
দেশি মুরগি? দেশি মুরগির ডিম সবুজ হবে কেন? পিসে মুরগি হলে আলাদা করে।
ছাড়াদা আরো রেগে যান, সুধাকর বাবুই হাত তুলে শান্ত করেন ওকে।
আস্তে আস্তে, আসলে বন মুরগির ডিম তো বনে বাজারে ঘুরে বেড়ায়, তাই ডিমটা সবুজ হয়ে গেছে আর কি।
ঝাড়াদা আর কিছু বললেন না, তবে আমার কানে ফিসফিসিয়ে বললেন,
ডিমটা একটা যুক্তি হলো ভাইজি। হ্যাঁ বল দিদি, তাহলে বন মানুষের গু তো সবুজ হওয়ার কথা, তাই নয় কি?
খাওয়ার সময় এসব কথা বাড়াতে আর ইচ্ছে করছিল না, একটু নড়ে চড়ে বসে বললাম, আচ্ছা ব্যাপারটা ঠিক কি ঘটেছিল বলুন তো, মানে চাটন পিসাচের আগমনটা হলো কিভাবে? সুধাকর বাবুর মুখ দেখে মনে হল কিছু একটা মনে করার চেষ্টা করছেন। তিয়াসা একবার উসখুস করল, বুঝলাম যে কথাগুলো বলতে চলেছেন সেগুলো শুধু গোপনীয় তাই নয়, রীতিমতো অস্বস্তিকর। মনের ভিতর কি যেন গুছিয়ে নিয়ে সুধাকর চৌধুরী বলতে শুরু করলেন,
আপনারা তিয়াসাকে বলেছিলেন যেখানে পিশাচের আবির্ভাব হয় সেখানে মাসখানেকের মধ্যে কোনো গাইয়ের অপঘাতে মৃত্যু হয়েছে কিনা, সেটা শুনে আমার একটা কথা মনে পড়ে, খুব বেশি দিন আগের ঘটনা নয়, যদিও এখানকার সবাই প্রায় ভুলে গেছে। মাস ছয়েক আগের কথা, আমাদের পূর্বপাড়ায় বিষ্টু পণ্ডিত বলে এক গায়ন থাকত, একসময় যাত্রায় গানও গেয়েছে, বাড়িঘর নেই, দলের সঙ্গেই এগ্রাম থেকে সেগ্রাম ঘুরে ঘুরে গাইত। তবে বেটুতলায় এসে থেকে কি যেন হয়ে গেল বিষ্টু পণ্ডিতের, যাত্রার দল ত্যাগ দিয়ে এই গ্রামে এসে থেকে গেল, মাঠে ঘাটে ঘুরে গান বাজনা করত। পুপাড়ার কাছে একটা মাঠ আছে, সেখানেই ঠাই গাঁড়া হয়েছিল। কাঁচা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমরাই কতবার শুনেছি বিষ্টুর গান, সে গান শুনে পাষাণ হৃদয় মানুষেরও পা আটকে যেত। নরম মিষ্টি সুর, প্রেমের গান বা ধরুন ভক্তিগীতি গোছের, নির্বিবাদী ভালো মানুষ বলে এলাকার লোকজন থেকে নেতা ফেতারা তাকে ভালোই বাসত, অর্থ সাহায্য করত, দু একটা বাড়ি থেকে খাবার দাবারও পেত। মোট কথা একরকম এ গ্রামেই সে থিতু হয়েছিল। রমাকান্ত বলে এক সাগরেদ জুটেছিল তার, লোকটা আগে ধোপা ছিল, তস্র গড়ি, বৃষ্টুর গান শুনে সেসব ছেড়ে তার সঙ্গেই ভিড়ে গিয়েছিল। কিন্তু একদিন বৃষ্টুর মাথায় কি ভূত চাপল কে জানে, একটা কাণ্ড করে বসল সে।
কি কাণ্ড?
এত দূর যা আপনাদের বলেছি সেসব এখানকার সবাই জানে, কিন্তু এরপর যেটা বলব সেটা প্রকাশ্যে কারোর কাছে বলে ফেলবেন না। কিন্তু আমাদের এখানে জোরগাছা বলে একটা জায়গা আছে, এলাকার ছেলেপিলেরা বসে আগে আড্ডা মারত ওখানে, কিন্তু এখন সমাজ বিরোধীদের আখড়া। আমরা সাধারণ লোক ও জায়গাটাকে সন্ধ্যের পর এড়িয়েই চলতাম, বিষ্ণু পণ্ডিত ওদিকে খুব একটা যেত না। তবে সেদিন গান গাইতে গাইতে মনের ভুলে ওদিকটা চলে গিয়েছিল। এদিকে আমাদের গ্রামের দাসবাবুর মেয়ে বিন্তিকে সেদিন রাত থেকে পাওয়া যাচ্ছিল না। বিষ্ণু পণ্ডিত রাতে জোর পাড়ায় ঘুরতে ঘুরতে দেখে কয়েকটা স্থানীয় গুন্ডা মেয়েটাকে চেপে ধরে তার গায়ের উপর উঠে কি যেন করছে। বিষ্টু ছুটে গিয়ে বাধা দিতে চায়, আর তাতেই ছেলেগুলোর রাগ মেয়েটার সঙ্গে সঙ্গে বিষ্টু পণ্ডিতের উপরে এসে পড়ে। ওর হাত থেকে একতারা কেড়ে নিয়ে সেই একতারার তার দিয়েই মেয়েটার গলা পেঁচিয়ে তাকে মেরে ফেলে। বিষ্টু পণ্ডিতকেও মারধর করে, তবে প্রাণে মারে না, মারার দরকারও ছিল না অবশ্য।
ছেলেগুলোকে চেনা যায়নি?
যাবে না কেন,
কিন্তু ছেলেগুলো সবই তো বাবা গুন্ডার লোক।
বাবা গুন্ডাটা কে?
আমাদের এখানে মন্ত্রীর ডান হাত, আসল নাম গণেশ পাল, নিজেকে বাঘের বাচ্চা বলে রাখত, সেখান থেকেই বাবা। ওর ছেলেদের একটা গ্যাং আছে, বাপের বেটা, তারাই এখন এলাকা শাসন করে। বাবা গুন্ডা কাঠের চোরা কারবার করে, দেশ বিদেশে ঘুরে বেড়ায়, দুনিয়ায় কাউকে খুব একটা ভালো টালো বাসে না, ভোটের সময় বুথ দখল গুন্ডামি এইসব করে, নিজের প্রশংসা শুনলে গলে যায়, ধর্মের নামে লোককে খেপিয়ে দিতে সিদ্ধ হস্ত। শুধু একটাই দুর্বলতা,
মোদি
তোষা মোদি, বাবা গুন্ডা চাটুকার ভীষণ ভালোবাসে, পয়সা দিয়ে একদল লোক রেখেছে, তারা সারাক্ষণ ওর পা চাটে, তোল্লা দেয়, তার বদলেও তাদের সব ক্রাইম করার লাইসেন্স প্রোভাইড করে, পুলিশ বাবা গুন্ডার কথায় উঠবোস করে, ফলে বাবার পা চাটা লোকজনকে তারা বিশেষ কাটায় না।
তার মানে এই বাপের বেটারাই বিন্তিকে খুন করে, কিন্তু বাবা গুন্ডার ভয়ে পুলিশ ওদের গায়ে হাত দেয়নি, তাই তো?
বিন্তির বাপ মাঠে কাজ করত, মা মরা মেয়েকে লেখাপড়া শেখাচ্ছিল কোন রকম, মেয়ে মারা যাওয়ার পরে ওর বাপকেও আর পাওয়া গেল না। একদিন সকালে উঠে আমরা দেখলাম ওদের বাড়িতে তারা যেন আগুন লাগিয়ে দিয়েছে, সেই থেকে বিন্তির বাপের কোন চিহ্ন আর পাওয়া যায়নি।
আর বিষ্ণু পণ্ডিত, সে সাক্ষী দেয়নি?
ভব ঘুরে পাগলের সাক্ষীতে কে বিশ্বাস করবে বলুন তো? তাছাড়া বাপের বেটাদের বিরুদ্ধে এখানের পুলিশের বাবারও কিছু করার ক্ষমতা নেই, ওরা বিষ্ণু পণ্ডিতকে ধমকে দিয়ে যায় যে এ ব্যাপারে যদি কারো কাছে মুখ খোলে তাহলে ওকেই জেলে ঢোকাবে। এলাকার লোকজন সবই জানত, ওই কাগজে দু একখানে লেখালেখি হয়, মাচা বেঁধে কিছু প্রতিবাদ ফতিবাদ হয়, তারপর ধীরে সুস্থে ব্যাপারটা ধামা চাপা পড়ে যায়, লাভ হয় না কিছু, যে যার নিজের নিজের মতো ক্ষীর খেয়ে বাড়ি চলে যায়, ঘটনাটাও ধীরে ধীরে ভুলে যায় সবাই। কিন্তু
কিন্তু কি,
শুধু বিষ্ণু পণ্ডিত বলে না, এরপর থেকেই বিষ্ণু পণ্ডিতের গান পাল্টে যায়, প্রেমের গান আর ভক্তিগীত ছেড়ে জীবনমুখী গান গাইতে শুরু করে, বিপ্লবের গান, রুলিং পার্টির দুর্নীতি নিয়ে, এলাকায় মেয়েদের খোলা বাজারে অসম্মান নিয়ে, মানুষের দুঃখ নিয়ে, মরার আগে বিন্তির চিৎকার নিয়ে, তার গানের ভক্তিভাব বদলে যায় শ্লেষে, উপর উপর শুনলে মনে হবে হাসির কথা বলছে, কিন্তু ভেতরে ভেতরে সে ছিল স্যাটায়ার, মজার ভাব ছিল বলে সে গান লোকমুখে ফিরতে থাকে, যাদের পেটে বিদ্যা বুদ্ধি আছে তারা সে গানের মানেও ধরতে পারে। ব্যাস, বাপের বেটারা প্রমাদ গোনে, প্রথমে টাকা পয়সা খাইয়ে পণ্ডিতকে বাগে আনার চেষ্টা করে তারা, লাভ হয় না, কেবল রমাকান্ত পয়সা খেয়ে দল বদল করে ফেলে।
সে কি
শুধু তাই নয়, সে এখন বাবা গুন্ডার ডান হাত, গান বাজনার থেকেও বড় দক্ষতা ছিল তার, পা চাটা। আগেই বলেছি বাবা গুন্ডা চাটুকারিতায় গলে যায়, রমাকান্ত দিবা রাত্র তার পা চেটে এই পাঁচ মাসের ভিগিরি থেকে রাজা হয়ে গেছে, গ্রামে নিজের বাড়ি বানিয়েছে, কিন্তু বিষ্ণু পণ্ডিতের পয়সার লোভ ছিল না, সে একাই সেসব গান গেয়ে পাড়া গায়ে ঘুরত, গান গাওয়ার জন্য এমনকি একবার বিষ্ণু পণ্ডিতকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল।
বিষ্ণু বলে পুলিশে ধরল, কেষ্ট হলে ছেড়ে দিত।
তো সেই গান গাওয়াই বিষ্ণুর কাল হল। একদিন রাতে পুপ পাড়ার ঝুপড়ি থেকে বাবার লোকেরা এসে বিষ্ণু পণ্ডিতকে তুলে নিয়ে গেল। সারা রাত গায়েব ছিল লোকটা, সবাই ভেবেছিল হয়তো মেরেই ফেলবে, কিন্তু পরদিন বিষ্ণু অক্ষত দেহেই নিজের পায়ে হেঁটে ফিরে এল। তার শরীরে কোথাও কোনো আঘাত চোখে পড়েনি।
তাহলে তুলে নিয়ে গিয়ে করলোটা কি?
সেদিনের পর থেকে বিষ্ণু পণ্ডিতের গান আর কেউ শুনতে পায়নি। বাপের ব্যাটারা ওর জীবটা গোড়া থেকে কেটে ফেলেছিল। তিন দিন সে নিজের চোখ থেকে বেরোল না, কোন শব্দ এল না ঘর থেকে। তারপর একদিন পণ্ডিতের জ্বলন্ত দেহ ওর ঘর থেকে উদ্ধার করে পঞ্চায়েতের লোক। গ্রামেরই এক দ্বারে ওকে পোড়ানো হয়। তিয়াসা যখন বলল আপনি গাইয়ের কথা বলেছেন, তখনই আমার মাথায় এলো খেয়ালটা।
মানে আপনি সন্দেহ করছেন সেই বিষ্ণু পণ্ডিতই শেষে চাটন পিশাচ হয়ে গেছে, তাই তো? এরকম অদ্ভুত কাণ্ড একমাত্র
মরিচ ঝাঁপি।
কি বললেন?
গোলমরিচের কৌটোটা দিন না, আমার ওর ডিমটা।
কৌটো এগিয়ে দিতে ডিমের উপরে গোলমরিচ ছড়াতে ছড়াতে ঝাড়াদা প্রশ্ন করলেন,
কিন্তু বিষ্ণু পণ্ডিত যদি সত্যি পিশাচ হয়ে গিয়ে থাকে, তাহলে তার ডাক সবার আগে বাবার লোকেদের উপর গিয়ে পড়বে। সাধারণ নিরীহ মানুষকে সে চাটন দেবে কেন?
সেটাই রহস্য। শুধু তাই নয়, চাটন খেয়ে যারা মারা গেছে তাদের মধ্যে একটা বছর দশেকের বাচ্চা মেয়েও ছিল। তার পক্ষে তো কোনো দোষ করা সম্ভবই নয়।
এই পিশাচের প্রথম কেসটা কবে হয়?
এই ধরুন বিষ্ণু পণ্ডিত মারা যাওয়ার দিন দশেক পরে। আমাদের গ্রামের উকিল শশাঙ্ক মোহন সন্ধ্যেবেলা স্টেশন থেকে গাড়ি চালিয়ে ফিরছিল। গাড়ি চালাচ্ছিল ড্রাইভার, এমন সময় শশাঙ্কর হিসি পায়। তা গাড়ি থামিয়ে রাস্তার ধারে ও হিসি করতে নামে। রাস্তার ধারেই একটা ফুটখানেকের গর্ত ছিল, পঞ্চায়েত থেকে কোনো কাজের জন্য ঘোড়া হয়েছিল আর কি। সেই অন্ধকার গর্ত থেকে বেরিয়ে আসে একটা লম্বাটে জীব। হিসি শুদ্ধ উকিলকে চেটে দিয়ে আবার সেই গর্তে মিলিয়ে যায়।
ড্রাইভার দেখে সেই জীব?
হ্যাঁ, রাস্তায় সেদিন ওটুকু দেখার মতো আলো ছিল। শশাঙ্ক মোহন নিজে সাক্ষ্য দেয় ভয়ে সে সিটিয়ে গিয়েছিল। রাত কাটতে না কাটতেই তার গায়ে অদ্ভুত গুটি দেখা যায়। বাড়ির লোক ভেবেছিল এক্সিমা হয়েছে, কিন্তু একটা দিন কাটতে না কাটতে শশাঙ্ক শরীর কালো হয়ে গিয়ে একেবারে নেতিয়ে যায়।
গ্রামের লোক প্রথমে ভেবেছিল ড্রাইভার আর শশাঙ্ক মোহন ভুল দেখেছে, কিন্তু পরপর আরো দুটো ঘটনা ঘটাতে কারো মনে সন্দেহ থাকে না। তারপর থেকে মাসে একটা দুটো করে হয়েই চলেছে
বটে। যারা মারা গেছে তারা তার মানে একে অপরকে চিনত, তাই তো? তাহলে এদের মধ্যে অন্য কোনো মিল?
মিল বলতে যারা মারা গেছে তারা কেউই ছোট ঘরের নয়, মানে সকলেই নাম করা লোক, একেবারে গরিব গুর্ব কেউ মরেনি বললেই চলে।
আজবিস তো আমাদের কি করতে বলছেন আপনি?
দেখুন, বিন্তি বা বিষ্ণু পণ্ডিতের সঙ্গে যা হয়েছে সেটা অন্যায়, তার শাস্তি ওদের পাওয়া উচিত। কিন্তু যে মানুষগুলোর প্রাণ যাচ্ছে তাদের তো দোষ নেই, আর যারা বেঁচে আছে তারা মৃত্যুর দিন গুনছে, তাদেরই বা কি দোষ বলুন? গ্রাম শুদ্ধ লোক এভাবে আদ্দামরা বয়সে ভয়ে ভয়ে ডাইপার পরে বেঁচে থাকতে পারে? বলুন তো বাবা, আপনি কিছু একটা বিহিত করে দিন বাবা।
এত আদর আপ্যায়নের অভ্যাস ঝাড়াদার নেই, তিনি অপ্রস্তুতে পড়েন। সেটা কাটানোর জন্যই আমি কানে কানে বলি আপনি বাবা হয়ে গেলেন ঝাড়াদা।
তোমাকেও হতে হবে কদিন পরে।
সে কি আমি কি করে বাবা
বাবা নয় বাবা নয় বাবা জীবু।
সুধাকর বাবুকে কেঁদে পড়তে দেখে তিয়াশা ওর পায়ে ড্রাইভ মারি।
আপনি আমাদের বাঁচান বাবা।
বোকা বোকা কথা বলো না, তো নিজে মরে যাওয়া লোক অন্যকে বাঁচাতে পারে না।
তা বললে শুনবো কেন, ওনার দয়ার শরীর।
এত কান্নাকাটির মাঝে ঝাড়াটা ঘাবড়ে যা তিয়াশার মাথায় হাত রেখে বলেন,
ঠিক আছে ঠিক আছে, আমি দেখি না কি করা যায়। চাটুন পিসাজকে সায়েস্তা করার একটাই পদ্ধতি। কি পদ্ধতি বাবা?
আদৌ চাটুন পিসাজকে রুখে দেওয়ার কোনো তন্ত্র জানা নেই। এদিকে এই মুহূর্তে একটা নাম না বললেই নয়, আমার কানে ফিসফিস করেন ভদ্রলোক।
তন্ত্রের নামটা কি বলা যায় বলো তো ভাইটি? জীবকে কি দিয়ে সায়েস্তা করা যায় বলো দিনি?
জীব ছোলা
নাম হলো নাকি? বাবা এমন একটা নাম বলো যেটা একটা জাদ্রের ব্যাপার থাকবে, আবার ভর্কি দিয়ে বছর বছর মানুষকে বোকাও বানানো যাবে।
খাটাল মাস্টার প্ল্যান,
ডুবে যাবে।
হুট করেই যেন নামটা মাথায় এসে যায় ছাড়াদার, মুখ ফিরিয়ে ভারী পিচ শিফট করা গলায় চেঁচিয়ে ওঠে,
কুকুট তন্ত্র। কুকুট মানে তো মুরগি, এরকম আবার তন্ত্র হয় নাকি? কাকতন্ত্র যদি হতে পারে তো মুরগি তন্ত্র হবে না কেন? এই তন্ত্র আমরা পিসাজকে লোভ দেখিয়ে ডেকে এনে মুরগি করবো, বুঝলে পারলে? শুনুন সুধাকর বাবু, আমাদের একটা যোগ্য করতে হবে।
যোগ্য? তা কত খরচ হবে?
আমাকে বেশি পেয়েছেন নাকি যে পয়সা নিয়ে অযোগ্যদের যোগ্য করে দেবো?
পয়সা লাগবে না। তাহলে
আমি পাশ থেকে ফুট কাটলাম, নীল সাদা শাড়ির ফেসে যাওয়া পাড়ের কাপড়, সিপিএম এর দুর্নীতির ফাইলের পেপার ক্লিপ, 20 বছর ধরে মাথায় লজ হয়ে থাকা গুলি, আর রাকেশ রোশনের পায়ে ছাপওয়ালা মাঠাদের মাটি।
সুধাকর বাবু হাঁ করে চেয়ে থাকেন কয়েক সেকেন্ড, তারপর বলেন,
যোগ্য করতে এসব লাগবে কেন?
তো আপনি কি ভেবেছিলেন, হ্যাঁ, তিনটে পরোটা আনলিমিটেড তরকারি লাগবে?
তুমি থামো না ভাইটি, আমার যা লাগবে সেসব আমি জোগাড় করে নেবো। আপাতত আমার এই বন্ধুটির জন্য একটা জিনিস দরকার।
হ্যাঁ বলুন না বাবা।
হাকিস?
হ্যাঁ বাবা, রোজ সকালেই তো পরিষ্কার হয়।
বলছি ওকে একটা অ্যাডাল্ট ডাইপার জোগাড় করে দিই।
কথাটা বলেই পা বাড়িয়ে কোথায় যেন গায়েব হয়ে যান ছাড়াদা। গ্রামের দিকে লোকজন সন্ধ্যের মধ্যে খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়ে। তিয়াশা 8:30 দিকে আমাদের খাবার নিয়ে ঘরে এলো। ঝাড়াদা সেইমাত্র ঘুমিয়ে উঠে মায়া বৌদিকে কিসব চিঠি লিখবার তাল করছেন। তিয়াশা ঘরে ঢুকতে তাতে ক্ষান্ত দিলেন। খাবারগুলো টেবিলের উপরে রেখে আমাদের বিছানার পাশে রাখা চেয়ারে বসল তিয়াশা। তারপর পা দোলাতে দোলাতে বলল,
বাবাকে আজ সকালের কথা বলিনি, অযথা ভয় পাবেন।
ঝাড়াদা কয়েক সেকেন্ড ওর মুখের দিকে চেয়েছিলেন, হুট করেই বললেন,
আচ্ছা এই যে বিষ্ণু পণ্ডিতের সাগরেদ রমাকান্ত, পণ্ডিতের সঙ্গে গান গাওয়া শুরু করার আগে নিশ্চয়ই তার টাকা পয়সা বিশেষ ছিল না?
ধোপা ছিল, এখানে যারা গরিব লোক তারা নিজেদের জামা নিজেরাই কেচে নেয়, বড় লোকেরা ধোপার কাছে দিয়ে আসে। এখন অবশ্য রমাকান্ত নিজে কাছাকাছি করে না, আলাদা লোক রেখে দিয়েছে। বাবা গুন্ডার দালালি করে যা পয়সা পায় তাতে আরামসে চলে যায়। উল্টে ওর বাড়িতে এখন বাবার লোকেদের আসর বসে।
ঝাড়াদা চিঠি লেখার কাগজটা বের করে আবার তাতে মন দেয়। আমি ওকে খোঁচা মেরে বললাম, ও ঝাড়াদা, আপনি তন্ত্রবিদ্যা ছেড়ে শেষে গোয়েন্দাগিরি শুরু করলেন নাকি?
গোয়েন্দা আর তান্ত্রিকের কাজখানি কি একই ভায়া? কে অপরাধ করল, কে মদত দিল, কে তাকে আড়াল করার চেষ্টা করল, এইসব খুঁজে বের করা আর কি। আর ধরো ধরো যারা এইসব কিছুই করতে চায় না, দোষীর নাম মুখে আনতেই অ্যালার্জি হয়ে যায়, কেবল ফালতু কাঁদুনি আর পিঠ বাঁচানো ছেনালি করে বাজার গরম করে, তাদের কি বলে বলো দেখি?
কি
বুদ্ধিজীবী।
তিয়াশা এসে আমাদের পাশে বসল, তারপর ড্রয়ার খুলে কি একটা বের করে বলল,
আপনাদের একটা জিনিস দেখানোর আছে জানেন।
কি? হাতে জিনিসটা বিছানার উপরে রেখে ও বলল,
বিন্তির একবার কি যেন রোগ হয়েছিল, বাবার কাছে এসেছিল, আমাকে দেখে বলেছিল আমার একটা ছবি আঁকবে। তারপর থেকে ও কয়েকবার আঁকার খাতা নিয়ে এসেছিল আমাদের বাড়ি, শেষবার খাতাটা নিয়ে যেতে ভুলে গেছিল, তখন থেকে এটা আমাদের বাড়িতেই রয়ে গেছে।
আঁকার খাতাটা হাতে তুলে নিই আমি। ওদের বাড়িটা চলে গেছে যখন, মেয়েটার আর কোনো চিহ্নই নেই এই পৃথিবীতে। আঁকার খাতাটা ছাড়া আমার হাত থেকে নিয়ে ঝাড়া দাও দু একবার উল্টে পাল্টে দেখলেন খাতাটা। উল্লেখযোগ্য তেমন কিছু আঁকা নেই তাতে। গ্রামের লোক ঝাঁকা নিয়ে যাচ্ছে, গাছ পাখি কয়েকটা কুকুর বিড়াল, মামুলি পেন্সিল ড্রয়িং। দেখে আমার মনটা খারাপই হয়ে গেল, ড্রয়ারের ভেতরেই আবার ঢুকিয়ে রেখে দিলাম। ঝাড়া দাও বিশেষ গা করলেন না, বুঝলাম কিছু একটা নিয়ে ভয়ানক দুর্ভাবনায় মেতেছেন। অগত্যা তাকে একা রেখে আমরা দুজন ঘরের লাগোয়া বারান্দায় বেরিয়ে এলাম। বাইরে পকেট পরোটা সাইজের চাঁদ উঠেছে, তরকারির মতো মেঘ ছড়িয়ে আছে তার উপরে, ঝিরিঝিরি বাতাস ছুঁয়ে যাচ্ছে আমাদের, সেই হাওয়া তিয়াশার চুলগুলোকে যেন উড়িয়ে নিয়ে যেতে চাইছে। কেবল জোর না থাকায় দু এক গাছি সরিয়েই আবার নিজের জায়গায় রেখে দিচ্ছে। চাঁদের দিকেই তাকিয়েছিল তিয়াশা, একসময় সেখান থেকে চোখ সরিয়ে বলল,
তোমার কি মনে হয় ছাড়া দা পারবে?
আমি কাঁধ ঝাঁকাই,
কি জানি তন্ত্র নিয়ে লোকটা আদৌ কিছু জানে কিনা সে নিয়েই সন্দেহ আছে আমার। ভালো কথা, বাবা গুন্ডা এত ধারালো লোক, এর আগে সে অন্য কাউকে হার করেন?
করেছিল তো, ওর গ্যাংয়ের তিনজন মরতে রমাকান্তই নাম করা সব ওঝা গুণিন ধরে আনত, কিন্তু তারা চাটন পিসাচের কিছুই করতে পারেনি। এখন তো নিজেরাই ভয়ে তটস্থ হয়ে গেছে, সচরাচর বাড়ি থেকে বেরোয় না, বেরোলেও বাবা গুন্ডা সারাক্ষণ ডাইপার পরে থাকে। বাবার কাছে এসেছিল একদিন সাহায্য চাইতে, কিন্তু বাবাও কোনো উপায় বলতে পারেননি, শুধু কথা দিয়েছিলেন কিছু জানতে পারলেই ওকে জানাবে।
আচ্ছা, সুধাকর বাবু কি বাবা গুন্ডাকে পছন্দ করেন?
দেখো, আমার বাবা হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন, হোমোসেক্সুয়ালিটি নয়, তাছাড়া বাবার আর কি করার ছিল?
তাহলে একটা গুন্ডা সাহায্য করবে?
এ গ্রামে থাকতে গেলে বাবার গুন্ডার সঙ্গে লড়াই করা যাবে না, বাবা নির্বিবাদী বোকাশোকা মানুষ।
বোকা সুধা,
কি বললে?
তিয়াশা চোখ পাকায়, আমার দিকে তেড়ে আসতে যাচ্ছিল কিন্তু থেমে যায়, কান পেতে কি যেন শোনার চেষ্টা করে। ওর চোখে মুখে কয়েকটা ভয়ের রেখা খেলে যায়, আচমকাই হাত বাড়িয়ে আমার হাতটাও চেপে ধরে।
এই কি শুনছো বলতো?
একটা একটা জোরে নিঃশ্বাসের আওয়াজ পাচ্ছ?
আমি ভালো করে কান পাতি। সত্যি, বহু দূর থেকে খুব ধীমে একটা নিঃশ্বাসের শব্দ আসছে, ক্ষীণ, কিন্তু ভালো করে শুনলে মনে হয় একটা হিংস্র নেকড়ে যেন শিকারের খোঁজে জঙ্গলের ভেতরে ছুটে বেড়াচ্ছে।
কিসের আওয়াজ বলো তো? ওটা
চাটন পিসাজ আশেপাশে থাকলে ওরকম জোরে জোরে নিঃশ্বাসের আওয়াজ পাওয়া যায়। আমি
আওয়াজটা কমে এসেছে, এতক্ষণে তিয়াশার খেয়াল হয় আমার কনুইয়ের নিচটা শক্ত করে জড়িয়ে রেখেছে ওর হাতটা, লজ্জা পেয়ে সেটা ছাড়িয়ে নিয়ে একটু দূরে সরে যায়।
আমি আসি, তোমরা সাবধানে থেকো, কেমন?
আমার চোখের দিকে আর একবারও না তাকিয়ে সিঁড়ির দিকে দৌড় লাগায় তিয়াশা। সেদিন রাতে ঝাড়াদা কখন ঘুমিয়েছিলেন জানি না, মাঝ রাতে কিসের একটা শব্দে ধরফর করে উঠে বসলাম। ঝাড়াদা ঘরে নেই, গলাটা শুকিয়ে গেছে। উঠে বসে এক গ্লাস জল খেয়ে চারদিকটা ঠাহর করতে দেখলাম বারান্দায় গিয়ে দাঁড়িয়েছেন ঝাড়াদা। এত ভাবছে কি লোকটা? সত্যি কি কুকুরতন্ত্র গোছের কিছু করার কথা ভাবছেন?
বাইরে বেরিয়ে এসে রেলিংয়ে তার পাশে দাঁড়ালাম। শীতের ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে গায়ে। গায়ের চাদরটা ভালো করে জড়াতে জড়াতে বললাম,
কিছু বুঝলেন ঝাড়াদা?
বুঝছি।
কি?
এই যে রাতের অন্ধকারে এমন শান্ত বাড়িঘর দেখলে পারি মনটা ঠান্ডা হয় বুঝলে। হাঁক ডাক নেই, চিৎকার নেই, বাসন কোসনে ঠং ঠং নেই, বিষ্ণু পণ্ডিতের গান গাওয়ার জন্য এটাই ছিল আদর্শ সময় বুঝলে।
তা যা বলেছেন, এখানে দাঁড়িয়ে আমারই গলা ছেড়ে গান গাইতে ইচ্ছে করছে।
গাও না বাবু, সে বারণ করেছে।
আমি গান গাইতে পারি না।
কেন?
কেন আবার? গান গাইতে গেলে আলাদা গলা লাগে, আমার কি আর ওসব আছে?
গান গাইতে ভালো গলা লাগে না গো।
লাগে না? তাহলে কি লাগে?
ভালো কান লাগে।
কান? কেন?
এমন একটা কান যেটা সহজে বনের মৃত্যু চিৎকার ভুলে যায় না। সেই চিৎকার বারবার কানে বাজতে বাজতে তাকে পাগল করে দেয়। গ্রামের সব লোক ভুলে গেলেও, যে যার নিজের ধান্দা বুঝে কেটে পড়লেও শুধু গায়ক সেই চিৎকার নিয়ে গান বানাতে বসে। ভালো কান ছাড়া গান হয় না ভাইকে।
আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম। সকালে ঘটনাগুলো শোনার পর থেকে বিষ্ণু পণ্ডিতের জন্য খারাপ লাগছে, তার থেকেও বেশি খারাপ লাগছে বিন্তির জন্য। এই মুহূর্তে এই গ্রামেরই কোনো একটা একতলা ঘরের বিছানায় আরামে নিশ্চিন্তে ঘুমানোর কথা তার। তার বদলে মন খারাপটা তাড়ানোর জন্যই বললাম,
কিন্তু এই চাটন পিসাজকে কি করে শায়েস্তা করবেন ভেবেছেন? আপনার ওসব কুকুরতন্ত্রফন্ত্র তো স্রেফ ভাঁওতা, তো আমাদেরও ছাড়ল না। আপনি না গিয়ে দাঁড়ালে আমার তিয়াসাও
ছাড়াদা। যেন ভাবনা ছেড়ে আবার এ জগতে ফিরে এলেন।
এত ব্যাপার নয়, ভারী ভাবিয়ে তুলেছে বুঝলে।
কি ব্যাপার?
ধরে নাও বিষ্ণু পণ্ডিত মরে যাওয়ার পরে পিসাজ হয়ে গেল, কিন্তু তার দিন তিনেক আগেই তো তার জীবটা কাটা গেছে, তাই নাকি? 72টা ঘন্টা জীব তার শরীরের অংশ নয়। তাহলে ভূত হয়ে বিষ্ণু সেটাকে নিয়ন্ত্রণ করছে কি করে?
দেখুন, পিসাচের পক্ষে তো সবই সম্ভব।
পিসাচ তো আর প্রধানমন্ত্রী নয় রে বাবা। মরার ঠিক আগে জীবটা না কাটলে সে জীব চাটন পিসাচ হতেই পারে না।
কিন্তু গ্রামের লোক তো দেখেছে পণ্ডিতের জীবটা কাটা, তাই না?
এখনো অব্দি চাটন পিসাচ যাদের মেরেছে তাদের মাত্র 3 জন বাবা গুন্ডার লোক, বাকিরা সাধারণ মানুষ। মিল একটাই, এরা সবাই গ্রামের সম্ভ্রান্ত ঘরের লোক। পিসাচ বেছে বেছে বড় লোকদের মারবে কেন?
হয়তো পণ্ডিতের বড় লোকদের উপর রাগ ছিল।
তা যদি ধরেও নি, অন্তত বাপের বেটাদের উপর যা রাগ তার থেকে তো কম। খোদ বাবা অক্ষত আছে, বিশ্বাসঘাতক রমাকান্ত অক্ষত আছে, কেবল কটা নিরীহ বড় লোক মেরে কি লাভ হচ্ছে? না 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 না, আমাদের একটা গোলমাল হচ্ছে। বিষ্ণু পণ্ডিতের ব্যাপারে আরো খোঁজ খবর নিতে হবে।
কিন্তু নেবেন কোথা থেকে?
যে ওকে সব থেকে ভালো চিন্ত, রমাকান্তর বাড়ি কাল বিকেলে একবার যেতে হবে বুঝলে। চলো চলো, শুয়ে পড়ি শুয়ে পড়ি চলো।
কথাটা বলে একরকম হন্তদন্ত হয়ে বিছানা নেন ঝাড়ানাথ তান্ত্রিক। তার হাব ভাব দেখে জানি না কেন আমার মনে হল ঝাড়াদা কিছু একটা আঁচ করতে পেরেছে। একটু আগেও ঘুমোতে যাওয়ার সময় ওর মুখে ছায়া জমতে দেখেছি, এখন সেটা কেটে যেতে শুরু করেছে। ঝাড়াদা কি বুঝতে পেরেছেন কিছু? রমাকান্ত পোদ্দারের একতলা বাড়ি, তবে খরচ নেহাত মন্দ করেননি বাড়ির পেছনে।
একবার তাকালেই বোঝা যায় বাড়িটা বেশি দিন বানানো নয়। আমি আর ঝাড়াদা বুঝতে পারলাম বাবার আপাদ মস্তক চেটে বাড়িটা বানিয়েছে। বাড়ির দেওয়াল অ্যাস্থেটিক, এদিক ওদিক দু একটা হেমন্ত মুখার্জি মান্নাদের ছবি ঝুলছে, একদিকে অনশনরত গান্ধীজির সামনে ভার্জিন মোহিত হাতে রবি ঠাকুরের সেই বিখ্যাত ছবি, তার পাশেই ছোট্ট ঋত্বিক রোশনের হাত ধরে চাঁদের মাটিতে দাঁড়িয়ে রয়েছেন রাকেশ রোশন, পাশে নীল আমস্ট্রং, পাশে সাদা আমস্ট্রং। সুধাকরবাবুর কাছ থেকে আসছি শুনে রমাকান্তর লোক আপ্যায়ন করল আমাদের। ভিতরের ঘরে একটা সোফাতে বসলাম আমরা। আমাদের সামনে টেবিলে কিছু ড্রাই ফ্রুটস রেখে গেল বেয়ারা। সেখানে বসেই শুনতে পেলাম গ্র্যামোফোন থেকে বড়ে গোলাম আলীর কি একটা গান ভেসে আসছে, দামি কফির গন্ধ আসছে। রমাকান্তের বয়স পঞ্চাশের বেশি নয়, গায়ে সাদা পাঞ্জাবির সঙ্গে সবুজ ঢিলা পাজামা, মাথা জোড়া টাক, মুখে বয়সের তুলনায় বার্ধক্যের ছাপখানিক বেশি, ভুরু দুটো হালকা জুড়ে গেছে, যেন একদিকে হিন্দুস্থান অন্যদিকে পাকিস্তান, মাঝে বজরঙ্গি ভাইজান। তবে গলার স্বর সুললিত, কথা বলছে না কবিতা বলছে বোঝার উপায় নেই। আমাদের বসতে দেখেই হাত জোড় করলেন, তারপর ড্রাই ফ্রুটের ট্রেটা দেখিয়ে বললেন,
কি আপনারা খাচ্ছেন না কেন?
ঝাড়াদা হাতে শুকনো খেজুর তুলছিলেন, মিনমিন করে বলছিলেন,
আমার আবার খেজুরটা
চেপে ধরলেন। আলি সাহেব, সুরটা কেমন চেপে ধরলেন বলুন তো।
গানের দিকে মন চলে গেছে রমাকান্ত।
আমার আবার আলি সাহেবের গান শুনলে মনটা কেমন খালি খালি করে, আর খালি রাখলেই মনটা কেবল ঢালি ঢালি করে।
হাত বাড়িয়ে শোকেস থেকে একটা গ্লাস টেনে নামালেন তিনি। কেন জানি না মন বলল, মদ খাওয়া শুরু করলেই রমাকান্তর পেট থেকে আর কথা বেরোবে না। তাড়াহুড়ো করে বললাম, ইয়ে আপনি রুলিং পার্টির কাছের লোক, রাজনীতিতে?
রাজনীতি বড় নোংরা জিনিস, আমি আমি শিল্পী মানুষ, নো লেফট নো রাইট, অনলি পাইট।
বলেই পকেট থেকে একটা 450 হুইস্কির বোতল বের করে গ্লাসে ঢাললেন রমাকান্ত। একবার গলা খাঁকারি দিলেন ঝাড়াদা, তারপর প্রসঙ্গে এলেন,
আপনি তো বিষ্ণু পণ্ডিতের কাছের লোক ছিলেন তাই না?
রমাকান্ত জোড়া ভুরু কুঁচকে গেল, বজরঙ্গি ভাইজান সেলফি লেলে বলে লাফিয়ে উঠলেন।
হঠাৎ তার কথা এতদিন পরে সুধাকর বাবু বলেছেন?
আমি খোলসা করলাম, উনি সন্দেহ করছেন বিষ্ণু পণ্ডিতই কোনোভাবে মরে গিয়ে চাটন পিসাচ হয়েছে।
ঠিকই বলেছে।
চোখ থেকে সোনালি চশমাটা খুলে নিয়ে মাথা নাড়ে লোকটা, মানে আপনিও এসব মানেন?
দেখুন, আমি মানি কি মানি না সেটা তো পরের কথা, আসল কথা হলো কাঠমানি।
আপনি কাঠমানি খান?
কি যে বলেন, আমি সে কথা বলিনি। বাবাদার কাঠের ব্যবসা, হ্যাঁ, জঙ্গলের কাঠ কেটে টাকা আমদানি করে, এবার অপোজিশনের লোক সেই নিয়ে ব্যাগড়া দিয়েছিল, তবে বাবা সেসবে কান দেয়নি, তাই অপোজিশন খোঁচে গিয়ে বিষ্টুকে হায়ার করে ওই ওসব কেচ্ছা গান গাইতে। বাবাদার লোক আবার একটু রকচটা, ওরা রাস্তায় পেয়ে বিষ্টুকে দুঘা দিয়েছিল, সেই দুঃখেই মাল সুইসাইড করে, কি বলবো বলুন তো। আর তারপর থেকেই তো জ্বালিয়ে খাচ্ছে একেবারে।
মানে আপনি বলছেন নিজের পার্সোনাল রাগ থেকে গ্রামের লোক মারছে বিষ্ণু পণ্ডিত? কিন্তু বিনতি
সেটা আবার কে?
মানে যে মেয়েটাকে সেরাতে রেপ করা হয়, তারপর গলায় এক তারা তার জড়িয়ে।
আপনাদের কি মাথা খারাপ নাকি? আরে ওই মেয়ের গপ্প তো আলাদা।
আপনি কি বলতে চাইছেন বলুন তো?
আপনারা সব কিছু নিয়ে ভাবনা চিন্তা করছেন, খালি একটা কথা ভুলে যাচ্ছেন।
কি কথা?
এটা ওই দিন অত রাত্রে ওখানে কি করছিল?
মানে
দেখুন তবে, কিছুই জানেন না। জোড়গাছার ওই জায়গাটা দিন দুপুরেও বেশি সুবিধের নয়। তা মেয়েটা রাত বিরেতে কি করতে গিয়েছিল ওখানে?
কি করছিল বলুন দেখি।
জগাই দাসের মেয়ের একটা গোপন প্রেমিক ছিল।
গোপন প্রেমিক?
আগে হ্যাঁ, এর আগেও গভীর রাতে বাড়ি থেকে বেরিয়ে ভোরের দিকে ফিরে এসেছে। বাপের কাছে মারও খেয়েছিল কয়েকবার। কি বলছিলাম যেন, সেদিন বিন্তি ওর প্রেমিকের সঙ্গে দেখা করতে গেছিল। কিছু একটা নিয়ে ওদের মধ্যে ক্যাচাল হচ্ছিল। বিষ্ণু পণ্ডিতকে দেখতে পেয়ে ওর হাত থেকে ওই একটার আর তার ছিঁড়ে গলায় জড়িয়ে মেয়েটাকে মার্ডার করে সেই প্রেমিক। তারপর প্রেমিক আর বিষ্ণুর মধ্যে রফা হয়ে যায়। বিষ্ণু গোটা দোষটা বাবার লোকের ঘাড়ে দেবে আর সেই প্রেমিক গা ঢাকা দেবে।
ঝাড়াদার দিকে চেয়ে দেখলাম তার মুখটা বুমকে গেছে। মাঝে নীরবতাটা অস্বস্তিকর হয়ে উঠেছিল। আমি আগ বাড়িয়ে বললাম, আচ্ছা এই বিষ্ণু লোকটা কেমন ছিল?
দেখুন আমি খুব বেশি দিন যে চিনতাম তা তো নয়, ওই ধরুন মাস তিনেক এর বেশি হবে না। তবে উপর উপর দেখে যত সহজ মনে হতো সবটাই নাটক। মাল ভেতরে ভেতরে পুরো অন্য মূর্তি ছিল।
অন্য মূর্তি বলতে? টাক চুলকে কি যেন ভাবে রমাকান্ত।
যদ্দূর মনে পড়ছে গান ছাড়াও পণ্ডিতের কিছু শখ টক ছিল বুঝলেন। ওই যাত্রা দলে যখন কাজ করত তখন বেটা পুতুল বানানো শিখেছিল। ওই যে কি যেন বলে পুতুলগুলোকে,
আদর পুতুল,
কি যেন ভুডু ভুডু পুতুল। ওই পুতুলের পেছনে কাঠি গুঁজে কিসব কিসব করে না, সেই সেই মাল ওর কয়েকটা ছিল। মাঝে মাঝে দেখতাম সেই পুতুলের সঙ্গে কি সব যেন কথা বলছে। হ্যাঁ
পুতুল তন্ত্র। ঝাড়াদা, বিষ্ণু পণ্ডিত সুইজের লোক ছিল বলে মনে হচ্ছে না। কান পেতে আমার কথা শুনছিল রমাকান্ত। হঠাৎ কি মনে পড়তে বলে,
ভালো কথা, বিষ্ণু পণ্ডিতে একটা যাকে বলে স্পেশাল পুতুল ছিল, সেটা একেবারেই হাতছাড়া করতে চাইতো না হারামজাদা। এমনকি গলায় দড়ি দিয়েছিল যখন, তখনও হাতের মুঠোয় শক্ত করে ধরেছিল পুতুলটাকে।
বটে, সেটা এখন আছে কোথায়?
পুতুলে কিছু তন্ত্রমন্ত্র আছে ভেবে আমি সেটাকে বাড়ি নিয়ে এসেছিলাম। ভেবেছিলাম পরে ফেলে দেব, কিন্তু আর ফেলা হয়নি। আপনারা চাইলে আমি
হাঁক পেড়ে এক চেলাকে দিয়ে পুতুলটাকে হাজির করে রমাকান্ত। আমি একবার উঁকি দিয়ে দেখলাম সাধারণ নারকেল ছোবড়ার পুড়ে বস্তা জড়ানো একটা কিম্ভূত দর্শন পুতুল। জামার ছেঁড়া বোতাম দিয়ে চোকটোক বানানো আছে, তবে কোনো কালে সেটার উপর তন্ত্রমন্ত্র করা হয়েছে বলে মনে হল না। পুতুলটা একবার দেখেই পকেটে চালান করলেন ঝাড়াদা। তারপর তেমনি গম্ভীর গলায় আবার প্রশ্ন করেন,
আচ্ছা এই কেসটা যখন হল তারপর থেকে আপনি ওর সঙ্গে আর যোগাযোগ করেননি?
আলবাত করেছিলাম, বলেছিলাম দেখ বিষ্টে ফালতু বাবাদার পোঁদে লাগিস নি।
নেশা চড়তে থাকে রমাকান্তর। তার মুখের ভাষা সুকুমার রায় থেকে রদ্দুর রায় নেমে আসে।
আরে বাবাদা হলো মদের মতো, একটু চাটফাট দিলেই জমে যায়। সে হারামজাদা নেই আগরের বাচ্চা। আরে আলী সাহেব যখন গোলাম হতে পারেন তো ও পারবে না? হ্যাঁ এই তো আমাকে দেখুন না, আমি তো একজন প্রফেশনাল
জাদুকার
গীতিকার। আজ যেমন বিলিতি মদ হাতে, মাথায় একটু বুদ্ধি না থাকলে।
আচ্ছা মেয়েটার গলা কাটা বডিটা তো পরদিন সকালবেলা পাওয়া যায় তাই না?
আর ন মাস আগের কথা কি অত মনে থাকে? যদ্দূর মনে পড়ছে সেদিন সকালবেলা ওখানকার লোকেরা আমাদেরকে রিপোর্ট করে যে ওখানে ঝোপঝাড়ের মধ্যে কুকুর টুকুর মরেছে নাকি। তা আমাদের ছেলেপিলে গিয়ে জঙ্গলের মধ্যে খোঁজাখুঁজি করে দেখে কুকুর নয়, মেয়েটা পড়ে আছে বুঝুন। ওরাই তো পুলিশে খবর দেয়, পুলিশ এসে ওকে নিয়ে যায়। দু একজনকে এরেস্টও করেছিল, বোধহয় এভিডেন্স না থাকাই ছেড়ে দেয়।
আর জগাই দাসের ঘর পোড়ালো কে?
তা জানি না, বলতে পারবো না।
বুঝলাম, রমাকান্তর পেট থেকে আর কিছুই বের করা যাবে না। ওর ঢুলু ঢুলু চোখ লাল হতে শুরু করেছে। আমি একটু গলা খাঁকারি দিয়ে বললাম,
দেখুন আমরা একটা যজ্ঞ করতে চলেছি, সেটা সফল হলে চাটন পিসাচ এই গ্রাম ছেড়ে চলে যাবে, আপনাদেরও ভয় ভয় থাকতে হবে না।
বাহ, খুব ভালো খুব ভালো, করুন।
কিন্তু তার আগে আমাদের একটা কাজ আপনাকে করে দিতে হবে।
ও বলুন, কি কাজ?
মানে আমরা দুজন বাবা গুন্ডার কাছে যাব একটা আর্জি নিয়ে। তবে শুধু আমরা গিয়ে বললে কোনো লাভ হবে না, বুঝতেই পারছেন তো। মানে আপনি যদি একটু মধ্যস্থতা করেন আর কি।
দেখব, বলে দেখব, আর কোনো দরকার না থাকলে এখন একটু আপনারা আসুন, আমার আবার সন্ধেবেলা একটু একা একা মাল।
আবার মাল?
মাল কোষ?
রমাকান্ত বিরক্ত হয়, বিরক্তিতে তার জোড়া ভুরু আরো কুঁচকে যায়। দেখে মনে হয় বজরঙ্গি ভাইজান এবার ফুটপাতে গাড়ি নামাবেন, তেমন বিরক্তি নিয়েই রমাকান্ত বলে,
সন্ধেবেলা আমার একটু মাল কোষ শোনার বাতিল কাছে, আপনারা আসুন আসুন।
মিনিট খানেক পর রাস্তায় বেরিয়ে দেখলাম ঝাড়াদার মুখ আগের থেকে আরো গম্ভীর হয়ে গেছে। কি যে ভাবছেন কিছুই বোঝার উপায় নেই। রমাকান্তকে খুব একটা পছন্দ হয়নি তা তো বুঝতেই পারছি। হাম্বা রাম্বা কাম্বা রমাকান্তর বাড়ির বাইরেই অপেক্ষা করছিল। আমাদের দেখেই গাড়োয়ান গরু হাঁকিয়ে দিল। গাড়ি চলতে শুরু করতেই আমি ঝাড়াদাকে খোঁচা মেরে জিজ্ঞেস করলাম,
ও ঝাড়াদা,
আপনার কি মনে হচ্ছে বলুন তো, রমাকান্ত সত্যি কথা বলছে?
বলতে পারবো না, তবে একটা দরকারি প্রশ্ন করেছে লোকটা।
দরকারি প্রশ্ন কোনটা?
ওই যে অত রাতে মেয়েটা ওখানে কি করছিল? আমার মনে হচ্ছে ওখানে যাওয়ার কোনো উদ্দেশ্য ছিল মেয়েটার।
মানে গোপন প্রেমিক?
আচ্ছা, এমনও তো হতে পারে এই বিষ্ণু পণ্ডিতের সঙ্গেই বিন্তির প্রেম ছিল।
আপনি কি মাথা খারাপ? মানে পণ্ডিতের বয়স অন্তত 65, বিন্তি তার চার ভাগের এক ভাগ। আর বিন্তির যদি কোনো প্রেমিক থেকেও থাকে, সে অন্য কেউ, এমন কেউ যার বড় লোকদের উপর রাগ ছিল।
পণ্ডিতের সঙ্গে যে বিন্তির প্রেম ছিল না সেটা তুমি এত জোর দিয়ে বলছো কি করে? দুজনের কাউকেই তো আমরা চিনতাম না, তাই না? বিষ্ণু পণ্ডিত লোকটা কেমন ছিল?
কথাটা শেষ না করে রমাকান্তর দেওয়া পুতুলটা পকেট থেকে বের করেন ঝাড়াদা। গ্রামের মেঠো রাস্তায় গরুর গাড়ির ঝটপটানিতে সেটা ভালো করে দেখা যায় না। বস্তা দিয়ে জড়ানো পুতুলটা ভালো করে টিপে টাপে দেখেন ঝাড়াদা, কানের কাছে এনে কি যেন শোনার চেষ্টা করেন। তারপর আচমকাই টেনে পুতুলের পেটের কাছের কাপড়টা ছিঁড়ে ফেলে। আমি চমকে উঠি,
এটা ছিঁড়ছেন কেন?
আঙুল দিয়ে টেনে পুতুলের পেটের ভেতরে নারকেল ছোপড়া জাল থেকে একটা রোল পাকানো কাগজ বের করেন ঝাড়াদা। তারপর রোল খুলে সেটা চোখের সামনে ধরেন। বিষ্ণু পণ্ডিত তাহলে পুতুলের ভেতরে কাগজ লুকিয়ে রাখত? চিঠি কি নাকি সত্যি পুতুল তন্ত্র করে? আমি উঁকি ঝুঁকি দিয়ে দেখার চেষ্টা করি, কিন্তু অন্ধকারের মধ্যে কিছুই দেখতে পাই না। ঝাড়াদা কাগজটা পড়ে নিয়ে আবার পকেটে ঢুকিয়ে রাখেন। আমি মুখ বাড়িয়ে জিজ্ঞেস করি, কি লেখা আছে ওতে?
পণ্ডিতের শেষ ইচ্ছে।
কি ইচ্ছে?
হ্যাঁ হে ভাইটি, তুমি ঠিকই বলেছিলে, বিষ্ণু পণ্ডিত মোটেই সুবিধের লোক ছিল না।
বেটুতলায় এসে থেকে দুটো দিন কেটে গেছে। কাল বিকেলের দিকে আমরা তিনজন গিয়ে বিন্তিদের পোড়া বাড়িটা দেখে এসেছি। অবশ্য দেখার মতো কিছু আছে বলে আর মনে হয় না, কয়েকটা আতপোড়া কালো ইট পড়ে আছে কেবল। বাদবাকি যা জিনিস ছিল সবই আগুনের গব্বায় গেছে। তবে সেখান থেকে ফিরে আসার পরেই কেমন যেন বদলে গেছেন ঝাড়াদা। আমার সঙ্গে বিশেষ কথাবার্তা বলছেন না, সারাক্ষণ বারান্দায় বসে ভুডু কুঁচকে কি যেন ভেবে চলেছেন। মাঝে মধ্যে বাড়ি থেকে বেরিয়ে গ্রামের মধ্যে ঘুরে আসছেন, কার কার সঙ্গে যেন কথাও বলছেন। আজ সকাল থেকে আমার আর একা একা ভালো লাগছিল না। দিয়াশা সারাদিন রাঁধুনি মহিলাকে রান্না বান্নায় সাহায্য করে, সেসব শেষ হলে সুধাকর বাবুর চেম্বারে বসে থাকে, তারপর সন্ধে হলে তেল মাখা মুড়ির বাটি নিয়ে ছাদে চলে আসে। তখন আমরা দুজন ছাদে বসে খানিকক্ষণ গল্প করি। কখনো সেভাবেই ছাদে বসে মুড়ি চিবাতে চিবাতে ও আমাকে বলেছে,
আচ্ছা এই যে তুমি ভূতের সঙ্গে থাকো, তোমার ভয় করে না?
আমি দেওয়ালে হেলান দিতে দিতে বলেছি, না হলে একা থাকতে হতো। একা থাকার ভয়ের থেকে ভূতের ভয় ভালো।
কি করে?
আরে আলো জ্বালালেই তো ভূতের ভয় চলে যায়, তাই না?
আর কথা বললেই একা থাকা গায়েব।
তুই অত সহজ নাকি? অনেক সময় অনেকের সঙ্গে কথা বললেও একাই লাগে।
তাহলে এখন কেমন লাগছে তোমার, একা না দোকা?
মনে হচ্ছে তুমি এখান থেকে উঠে অনেক দূরে চলে গেলেও আমার একা লাগবে না। দিয়াশা হেসে ফেলে, একগাল মুড়ি মুখে তুলতে গিয়েও আবার বাটিতে রেখে দেয়।
আমার কিন্তু বিন্তির কথা মনে পড়লে খুব কষ্ট হয় জানো, ওইটুকু হাসি খুশি ফুটফুটে একটা মেয়ে।
জানি।
তোমার কষ্ট হয় না?
না।
কেন?
আমি শববাহী গাড়ি চালাই দিয়াশা, মৃত্যু আমি কম দেখিনি। মানুষের সব থেকে শোকের দিনে তার প্রিয়জনের শরীরকে চোখের সামনে থেকে তুলে নিয়ে যাওয়া আমার কাজ। মরে গেলে তার স্মৃতির মৃত্যু, সম্ভাবনার মৃত্যু, সে মৃত্যু শোকের। কিন্তু বিন্তিকে যারা খুন করল তারা ওর কাজের জন্য খুন করেনি, রেশারেশিতে খুন করেনি, বদলা নেওয়ার জন্য খুন করেনি, খুন করেছিল কেবল বিন্তির একটা শরীর ছিল বলে, শুধু একটা শরীর ছিল। ওরা মরার আগে বিন্তিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ও একটা শরীর ছাড়া আর কিছু নয়। ওর ছোটবেলার প্রজাপতি ধাওয়া করার কোনো দাম নেই, ওর আকার খাতার কোনো দাম নেই, শীতের ভোরে পুকুরে ঝাঁপ দেওয়ার কোনো দাম নেই, জ্বরের ঘরে বাবার মাথায় হাত বুলিয়ে দেওয়ার কোনো দাম নেই। এ দুনিয়ায় কোনো সুরের বাচ্চার কোনো মেয়েকে এই কথা বলার দম থাকতে পারে না। আমার বিন্তি মরে যাওয়ায় আর পাঁচটা ন্যাকা লোকের মতো আমার দুঃখ হয় না। আরে আমি তোকে চিনতাম না, কিন্তু আমার মাকে, আমার বোনকে, তোমাকে এই নোংরা কথা বলার জন্য আমার শুধু রাগ হয়। আমার
ভাইটি,
ছাদের দরজার কাছ থেকে গলাটা ভেসে আসে। ঝাড়াদা কখন ছাদে এসে দাঁড়িয়েছে আমি খেয়ালই করিনি। দিয়াশা আমার হাতটা চেপে ধরেছিল, মুখের উপর থেকে একবার হাত চালিয়ে নিই আমি।
ঝাড়াদা আসুন।
শান্ত হও ভাইটি, আমাদের আর কতটুকুই বা শক্তি বলো, যতটুকু আছে তাই দিয়েই তো লড়তে হবে, তাই না?
আমাদের না থাক, আপনার তো আছে, আপনি তো ভূত।
আজ থেকে 50 বছর আগে জ্যান্ত মানুষ ভূতেদের থেকে শক্তিতে এগিয়ে গেছি।
মানে কোন শক্তি?
রাজা বাছার শক্তি। ভূতেদের তো ভোটার কার্ড হয় না, জ্যান্ত মানুষের হয়। অথচ মানুষ সে শক্তি শুধু বেচতে শিখল, ব্যবহার করতে শিখল না।
আমার মাথাটা না চাইতেও ঝাড়াদার কাঁধের উপর এলিয়ে আসে। একটু আগে ঢিমে হাওয়াটা আবার বইতে শুরু করে।
তবে চিন্তা করো না, ঝাড়াদার তান্ত্রিক আছে, যখন বিচার একটা হবে।
আমার আর তিয়াশার সেদিন আর নিচে যাওয়া হয়নি। পিশাচ সেদ্ধ ঝাড়ানাথ তান্ত্রিকের কাঁধে মাথা রেখে কখন আমরা দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারি। পরদিন সুধাকরবাবুর চেম্বারে রমাকান্তর ছেলেরা এসেছিল। বাবা গুন্ডা নাকি আমাদের সঙ্গে দেখা করতে চেয়েছে, তবে আপাতত 3 দিন তার ডেট ফাঁকা নেই। তার পরের শনিবার বিকেলে আমাদের তার বাড়িতে হাজির হতে হবে। শনিবার বাবাগুন্ডা সদর দপ্তরে যখন পৌঁছালাম তখন বিকেল পেরোতে শুরু করেছে। বেতুতলার একেবারে মাঝামাঝি বিশাল 3 তলা বাড়ি, বাইরে একগাদা সিকিউরিটির ব্যবস্থা। রমাকান্তর সঙ্গেই এসেছিলাম আমরা, তাই বিশেষ জিজ্ঞাসাবাদ তারা করল না। তবে বাবার ঘরে রমাকান্তর মতো রুচির ছাপ নেই। ফলস সিলিংয়ের ভিতর বেগুনি আলো, দেওয়ালে সোনালি রং, বেশ ঝাঁচকচকে ব্যাপার। এত রঙের মাঝে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে নিজেকে ভ্যান গগের পেন্টিং এর গায়ে চিপকে যাওয়া মাছি মনে হয়। আমি আর ঝাড়াদা নিজেদের চেয়ারে বসলাম, রমাকান্ত একটু দূরেই দাঁড়িয়ে রইল। মিনিট 5 পর মার্বেলের মাটিতে খপ খপ জুতোর শব্দ তুলে ঘরে প্রবেশ করলেন বাবা গুন্ডা। লোকটাকে দেখে সম্ভ্রম জাগে, পেটানো চেহারা, একে ওকে পিটিয়েই যে বাবার দিন কাটে দেখেই বোঝা যায়। হাঁটা চলা দেখে বোঝা যায় যে ডায়পার পড়ে আছে, সেটা সম্ভবত চাটন পিশাচের ভয়ে। সাদা শার্টে ফাঁক দিয়ে গভীর ক্লিভেজ দেখা যাচ্ছে, সেদিকে ভয় ভয় চোখে তাকিয়েছিলাম। সেটা দেখেই চেয়ারে বসতে বসতে বাবা বললেন,
কেমন হা করে দেখছেন কি, আমার ক্লিভেজ থাকতে পারে কিন্তু মানুষটা আমি স্যাভেজ বাবা গুন্ডা।
আমার দিক থেকে মুখ ফিরিয়ে ঝাড়াদার দিকে তাকান বাবা।
আপনি ঝাড়ানার তন্ত্রী?
আমি মাথা নাড়লাম। রমাকান্ত গলায় মধু ঠেলে বলে,
ওনার আসলে আপনার থেকে কিছু সাহায্য দরকার, এই আমাদের গ্রামের ভালোর জন্যই।
টেবিলে পড়ে থাকা মদের গ্লাসে দামি উইস্কি ঢালেন বাবা গুন্ডা, গুনগুন করে সুর ভাজেন, তারপর মুখ তুলে কি যেন খুঁজে রমাকান্তকে ভৎসনা করেন।
খালি খালি মাল খাওয়ানি, সোডার মতো কই।
আমি পকেট থেকে বের করে এগিয়ে ধরি বোতলটা,
এই নিন বাবা সোডা।
বাবা গুন্ডা,
বাবা খুশি হন, মুখ থেকে হাসিটা মুছে নিয়ে বলেন,
দেখুন যাকে তাকে আমি সাহায্য করি না, এই তো রমাকান্তকে বলছিলাম আমার বালি পাচারের ব্যবসাটা দেখতে।
আমি রমাকান্তর চকচকে টাকের দিকে আঙুল দেখাই,
উনি বালি পাচার করে দিলেন।
উনি তো রসিক লোক মাইরি, বেটুতলায় কি মনে করে?
দেখুন আমাদের মনে হচ্ছে বিষ্ণু পণ্ডিত চাটন পিশাচ হয়ে আপনার উপরে প্রতিশোধ নিতে চাইছে।
আমি কি করলাম
তা জানি না, তবে আপনি যে টার্গেট সেটা আমরা বুঝতে পারছি। আপনার ছেলেরা কিছু করে থাকতে পারে।
হতেই পারে না, হতেই পারে না। দেখুন আমার ছেলেরা যাকে বলে জং
জং গরম রক্ত, মাঝে মধ্যে দু একটা দুষ্টুমি করে ফেলতে পারে, ধরুন একটা দুটো রেপটে।
ঠিক বলেছেন বাবা, ঠিক বলেছেন। রবিবাবু তো বলে গেছেন, রক্ত আলোর মদে মাতাল ঘুরে আজকে যে যা বলে বলুক তোরে, সকল তর্ক হেলায় তুচ্ছ করে পুচ্ছটি তোর উচ্ছে তুলে নাচা। আয় দুরন্ত, আয় রে আমার কাঁচা।
আমার ছেলেরা না হয়ে শক্ত পুচ্ছটা একটু উচ্ছে তুলে নাচি, তাতে তো রাগারাগির কি আছে বলুন তো বাবা গুন্ডা। তবে ফিমেলদের নিয়ে আমার কিন্তু হেভি রেসপেক্ট আছে, আর মেয়েরা হলো মায়ের জাত, যেসব মেয়েরা মা হতে চায় না তাদের জাত চিনিয়ে দেওয়াই আমার ছেলেদের কাজ বাবা গুন্ডা, বুঝলেন?
আপনাকে যত গৃহ পালাতে হবে।
এই প্রথম কথা বলেন সারাদা, গলাটা আশ্চর্য মোলায়েম শোনায় তার।
গৃহ মানে আমি ওই মানুষরা প্রধানমন্ত্রী আবাস যোজনা,
আবাস যোজনা
কি বললেন, কি বললেন?
এটা মজা করার সময় নয় বাবা, আমি যা বলছি তা যদি মেনে চলেন তাহলে প্রাণে বাঁচবেন।
আপনার প্ল্যানটা ঠিক কি বলুন তো।
ঝাড়াদা টেবিল থেকে একটা গ্লাস তুলে নিয়ে ঘোরাতে থাকেন, আগের মতোই নরম গলায় বলেন,
দেখুন পিশাচকে বন্দি করা অনেকটা বাঘকে বন্দি করার মতন, তাকে ধরতে গেলে আগে টোপ দিতে হয়।
কিন্তু সেটোপে আমি কি করব?
পাঠা হবেন।
পকেট থেকে মনে হয় চেম্বারটা টেনে বের করতে যাচ্ছিল বাবা গুন্ডা, আমি হাত তুলে আবার থামিয়ে দিই তাকে।
ডাইপার পরে এত হাইপার হবেন না দাদা, উনি পলিট পাঠার কথা বলছেন, আপনাকেই টোপ হতে হবে তো।
আমি তো কিন্তু কেন?
কারণ পণ্ডিতের আসল রাগ আপনার উপর, সে প্রথমেই আপনাকে মারছে না কারণ সে আপনাকে ভয় দেখাতে চায়, মৃত্যু ভয়ে আপনাকে কোণঠাসা করে মারতে চায়। আজ দেখুন যে বাবা গুন্ডার ভয়ে বাঘা বাঘা লোকের প্যান্ট ভিজে যেত সেই বাবা গুন্ডাকে হেগোপদে ঘুরতে হচ্ছে।
বাবা গুন্ডার মুখটা কাঁদো কাঁদো দেখায়, কোন রকমে সামলে নিয়ে মুখ তোলেন তিনি।
কি করতে হবে আমাকে?
বলছি এমন একটা ঘর দরকার যেখানে কোনো অন্ধকার ফাটল নেই, কমপ্লিটলি এয়ারটাইট। আপনি আর রমাকান্ত এই ঘরের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেবেন, আমি বাইরে যজ্ঞে বসবো, চাটন পিশাচকে আহ্বান করব। চাটন পিশাচ আপনাদের আক্রমণ করতে আসবে, কিন্তু ঘরের ভেতরে ঢুকতে পারবে না, ওই ঘরের আশেপাশে দাঁত দিয়ে বেড়াবে। ঘরের ভেতরে ঢুকতে না পেরে ও ক্রমাগত উত্তেজিত হবে, যত উত্তেজিত হবে তত ওর মনুষ্যরূপ প্রকট হতে থাকবে। সেই দুর্বল অবস্থায় যজ্ঞের কাজ ধরে মেরে নয় একে ঘায়ল করবো আমি, বুঝলেন?
কয়েকটা নিষ্পন্দ মুহূর্ত কেটে যায়, সমস্ত ব্যাপারটা বাবা গুন্ডার মাথায় ঢুকতে খানিক সময় লাগে। কি যেন ভাবে সে, মুখের উপর কুয়াশার মেঘ না সরিয়েই বলে,
কিন্তু যদি আপনি না পারেন?
তাতেও আপনার কোনো ক্ষতি হওয়ার কথা নয়, ঘর তো আপনি নিজেই বানাচ্ছেন, পিশাচের সেই ঘরের ঠোকার মতন ক্ষমতাই হবে না।
রমাকান্ত আর বাবা গুন্ডা একবার চোখ চাওয়াচাওয়াই করল, কানে কানে কি যেন আলোচনা করল, মনে হলো ঝাড়াদার প্রস্তাবে খুব একটা অসম্মতি নেই।
আপনি সত্যি মারতে পারবেন পিশাচটাকে?
অন্তত মিনিট দশেক পরে ধরা গলায় জিজ্ঞেস করল বাবা গুন্ডা। উপর নিচে মাথা নাড়েন ঝাড়াদা, আত্মবিশ্বাসী দেখায় তাকে।
বেশ, আমার একটা ওরকম ঘর আছে, ওই পুপ্পাড়ার কাছেই আছে,
সেটাকে আর একবার প্লাস্টার করাতে হবে। আর কিছু কি লাগবে?
না, তেমন কিছু লাগবে না। শুধু আপনার যে ছেলেগুলোকে চাটন পিছাজ মেরে ফেলেছে, তাদের ব্যবহার করা যে কোনো জিনিস, মানে মহিলা ছাড়া।
বেশ, সেসব হয়ে যাবে। কিন্তু আপনাদের এই কাজটা হবে কবে?
তিন দিন পরে অমাবস্যা পড়ছে, ওই দিন সূর্য ডোবার পর থেকেই প্রস্তুতি শুরু করব।
আমি উসখুস করে খোঁচা মারি ঝাড়া দেখে।
পুলি, একটা আক্কেল নেই আপনার? দুদিন আগেই তো পরোটার মতো চাঁদ দেখিয়েছি, পাঁচ দিন পরে অমাবস্যা পড়লে পাঠক কিস্তি দেবে না? আরে অন্তত দিন কুড়ি বাড়ি দিন।
মাথা খারাপ না তোমার? মায়া বৌদি ভয়ানো কেঁপে আছেন। তাছাড়া তোমার চাঁদের আলোয় ফেম দেখাতে গিয়ে কুড়ি দিন এই অজগ্রামে বসে কি আমি ট্রাভেল ভ্লগ বানাবো না? তিন দিন পরেই অমাবস্যা হবে, ব্যাস।
সেদিন বাবা গুন্ডার বাড়ি থেকে ফিরে আমার সঙ্গে একেবারেই কথা বলা বন্ধ করে দিয়েছেন ছাড়াদা। সারাক্ষণ মনে মনে কি যেন হিসেব করে চলেছেন। সেই সঙ্গে গত দুদিন ধরে দেখছি একটা বিশেষ বাতিক হয়েছে। সকাল বিকেল কেবল হাতের তালুতে দলা দলা খৈনি নিয়ে ডোলে যাচ্ছেন। আমি একবার জিজ্ঞেস করেছিলাম,
ও ছাড়াদা, বলি পাসিংশো না অ্যাফোর্ড করতে পারেন, অন্তত বিড়ি ভিড়ি ধরান।
দেখো ভাইটি, আগে নিজের দিকে তাকাও। ভালো লেখকরা বৃষ্টি পড়লে মডলেনে গল্প শুনতে যেত, আর তুমি তুমি বৃষ্টি হলে রামের পাইপ খুলে বস।
দুটো দিন তেমন খৈনি ডলা দেখে আর তিয়াশার সঙ্গে গল্প গুজব করে কেটে গেছে। চাটন পিসাচ আর অ্যাটাক করেনি বটে, কিন্তু একদিন মায়া বৌদি ঝাড়া দেখে ফোন করে ভয়ানক হম্বিতম্বি করেছেন। আমি মিনমিন করে বলেছিলাম, এখানে বাবা গুন্ডার পাল্লায় পড়ে একটু আটকে গেছি আর কি বৌদি। বৌদি বাজ খাই গলায় শাসিয়েছেন,
ওসব গুন্ডা ফুন্ডা আমাকে দেখাতে শোনা ঠাকুরপো, আমিও কিন্তু গুন্ডা কন্ট্রোল করি।
তবে আজ সকাল থেকে কোথায় যেন হাওয়া হয়েছেন ঝাড়াদা। বিকেলের দিকে একবার যতুগৃহের সামনে বন্দোবস্ত দেখতে গেছিলাম, এলাহি আয়োজন। সমস্ত দরজা জানলা প্রায় বুঝিয়ে ফেলার জোগাড় হয়েছে। ঘরের ভেতর নিভাঁজ সাদা রঙের প্লাস্টার করা হয়েছে। ঘরের ঠিক বাইরে যজ্ঞের বেদি করা হয়েছে। এক একটা করে উপকরণ এসে জড়ো হচ্ছে সেখানে। বাবা গুন্ডার লোক মিনিটে মিনিটে ঘরে ঢুকে দেখে যাচ্ছে কোথাও ফাটল থেকে যাচ্ছে কিনা। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে নিজে থেকেই কান সতর্ক হয়ে উঠছে আমার। চাটন পিসাজ আশেপাশে থাকলে জোরে জোরে নিঃশ্বাসের শব্দ শোনা যায়। সে শব্দটা অবশ্য একবারই শুনেছি আমি, তাও ভীষণ দূর থেকে। তা সত্ত্বেও থেকে থেকে মনে হচ্ছে শব্দটা আমার চেনা। ঠিক ওরকম করে নিঃশ্বাস নিতে অন্য কাউকে শুনেছি আমি। আমারই মনের ভুল কি? বড় একটা ধুনি জ্বালা হয়েছে যজ্ঞের বেদির মাঝখানে। শুকনো কাঠের গোছায় দাউ দাউ করে আগুন জ্বলছে। সেই আগুনের ফুলকি উড়ে যাচ্ছে আকাশের দিকে। আগুনের একদিকে বাবু হয়ে বসেছেন ঝাড়ানাথ তান্ত্রিক, গায়ে রক্তবস্ত্র, উচ্চ স্বরে সুর করে খটোমটো কিসব মন্ত্র পড়ে চলেছেন। সেই মন্ত্রের তালে তালে জনা পাঁচেক পুলিশ প্রিজন ভ্যান চাপড়ে তাল দিচ্ছে। ঝাড়াদার হাতের ঠিক পাশেই রাখা একটা কৌটো, মাঝে মাঝেই সেই কৌটো থেকে কিসব ধুলো খাবলা করে ছুঁড়ে দিচ্ছেন আগুনে। এন তার ধুলো খেয়ে আগুন নিবু নিবু হয়ে এলে অন্য পাত্র থেকে মন্ত্রপুত ঘি হাতা করে ঢালছেন সেই আগুনে। ঘি ঢালার বহর দেখে আমি একবার বিড়বিড় করে বলেছিলাম,
এত ঘি যে ঢালছেন, দুম করে কটা ফুড ব্লগ আর মোবাইল হাতে চলে এলে বুঝবেন ঠেলা।
ছাড়াদা আমার কথায় কান না দিয়ে হেঁকে উঠেছেন। আমি ঘাবড়ে গিয়ে বলেছি, এত বোম বোম করছেন কেন? আপনি লাদেন না কেষ্টদা? কখনো মন্ত্র পড়ার ফাঁকেই ঝাড়াদা আমার কানে ফিস ফিস করেছে।
তোমার ভয় লাগছে নাকি ভাইটি?
তা একটু একটু লাগছে।
চিন্তা করছো কেন? ভয়ের কিছু দেখলেই জোরে জোরে আমার নাম করবে।
তাতে কি হবে, ভয় কেটে যাবে?
না, আমি কেটে পড়ব।
সেসব যোগ্যটোগ্য ঘণ্টাখানেক চলার পর বাবা গুন্ডার গাড়ি যতুগৃহের সামনে এসে থামল। ভিতর থেকে বাবা আর রমাকান্ত নেমে এল, সঙ্গে তাদের দলের জনা পাঁচেক বাপের বেটা। প্রিজন ভ্যান চাপড়ানোর আওয়াজ বেড়ে উঠল আগের থেকে। সেদিকে তাকিয়ে একবার মুচকি হাসলেন রমাকান্ত। বাবা গুন্ডা জুতোয় মশমশ আওয়াজ তুলে আগুনের সামনে এসে দাঁড়িয়ে ঝাড়াদার দিকে তাকাল। বুঝলাম আয়োজন দেখে খুশি হয়েছে। রমাকান্ত পেছনে দাঁড়িয়ে থাকা হাট্টাঘাট্টা ছেলেগুলোর দিকে চেয়ে প্রশ্ন করল,
এ হারামজাদা মানকে শোন, ঘরের ভেতর কোনো ফাটল টাটল নেই তো?
আমরা পাঁচজন মিলে দশ দশ বার করে দেখেছি হুজুর, একটা চুল ফাটক দি নেই।
পিছনে দাঁড়িয়ে থাকা কজন তাকে সায় দিল, তাও নিজের চোখে সরেজমিন করতে ঘরের ভিতরে পা বাড়াল রমাকান্ত। বাবা গুন্ডা ঝাড়াদার পাশেই বসে পড়ল, গলা ভারী মোলায়েম হয়ে এসেছে তার।
গুরুদেব, আমার সব কিছু এখন আপনার হাতে, একটু দেখবেন?
মুঠো করলে চটকে যাবে।
কি বললেন?
সন্দেহের চোখে আমার দিকে তাকালো বাবা গুন্ডা। আমি উত্তর দিতে যাচ্ছিলাম, ঝাড়াদাই তার আগে বলে উঠল,
ভয় কিছু নেই, ভয় কিছু নেই, একবার ভালো করে দেখে নাও ঘরে পিশাচের ঢোকবার মতন কিছু আছে কিনা, যদি না থাকে ভেবে নাও এ যাত্রা তোমাকে উদ্ধার করে দেবো আমি। খবরদার, খবরদার, যতক্ষণ না পিশাচ ঘায়েল হচ্ছে ওই ঘর থেকে ভুলেও বের হবে না, তাহলে কিন্তু মৃত্যু অবধারিত।
ঠিক আছে, আপনি যা বলছেন তাই হবে বাবা, পিশাচ মরবে তো?
আরে মানুষ মরেই তো পিশাচ হয়, সেও মরবে কি করে? পিশাচ তো আর আমিও তাদেরই দলে বারবার মরে যায় যারা বলেননি, তাই না?
মানে আবার যদি ফিরে আসে?
একবার গেলে পিশাচ আর ফিরে আসে না, মহাশূন্যে বিলীন হয়ে যায়।
জসলা পিশাচ না সিপিএ?
বাবা গুন্ডা বুক চওড়া করে উঠে দাঁড়াতে যাচ্ছিল। রমাকান্ত ভ্যান বাজানো পুলিশগুলোকে তাল নিয়ে কিছু জ্ঞান দিচ্ছিল। দুজনকেই কাছে ডাকেন ছাড়াদা। ভদ্রলোকের গলাটা যেন প্রতিধ্বনিত হয়,
শোনো, পিশাচকে মারতে তোমাদের টোপ হিসাবে ব্যবহার করেছি আমি, কিন্তু এও জানি ঘরে বিশেষ বিপদের আশঙ্কা নেই।
মাটিতে পড়ে থাকা ছোট বাটিটা তুলে নিয়ে তার অর্ধেকটা বাবা গুন্ডার মাথায় আর বাকিটা রমাকান্তর মাথায় ঢেলে দেন ছাড়াদা।
এই মন্তব্য তো মাটি মাথায় থাকলে পরে পিশাচ তোমাদের ভস্ম করতে পারবে না।
ঢিপ করে ছাড়াদাকে প্রণাম করে দুজনে, ওদের মুখটা গদ গদ দেখায়। রমাকান্ত আর বাবা গুন্ডা শেষবারের মতো ঘরের ভিতর ফাঁক ফোঁকড় আছে কিনা দেখে নেন। তারপর খুশি হয়ে বড় করে একবার শ্বাস নিয়ে ঘরের দরজা সশব্দে বন্ধ করে দেয়।
বাবা গুন্ডা,
আপাতত বাইরে থেকে ও ঘর খোলার একটাই চাবি, সেটা দরজার বাইরে দাঁড়িয়ে থাকা তিন বাপের বেটার হাতে। আমি ছাড়াদার দিকে চেয়ে দেখলাম তিনি আবার বিড়বিড় করে কি সব যেন মন্ত্র পড়তে শুরু করেছে। ফট ফট করে আগুনে কাঠ ফাটার শব্দ আসছে। লোকটার যে তন্ত্র মন্ত্র নিয়ে এত জ্ঞান আছে আমি আগে জানতাম না। খানিকক্ষণ মুগ্ধ হয়ে ওর দিকে চেয়ে থাকলাম, এই কি তবে কুকুট তন্ত্র? পিশাচকে মুরগি বানানো হবে এবার? তেমন করে মিনিট দশেক কাটার পরেই বাতাস ভারী হতে শুরু করল। মনে হল আগুনের ছোঁয়া লাগা গরম হাওয়াকে বুঝি উপরের শীতল বাতাস জোর করে চেপে রাখতে চাইছে। দুজনের মধ্যে একটা ঝাপটাঝাপটি শুরু হয়েছে।
ক্রমশ সেই খস খস বাতাসের শব্দ যতুগৃহকে ঘিরে বেড়ে উঠতে লাগল। সেই সঙ্গে মনে হল বহু দূর থেকে অদ্ভুত সপ সপ করে আওয়াজ আসছে। এই মধ্য রাতেও একঝাঁক কাক কোথা থেকে এসে আমাদের ঘিরে উঠতে শুরু করেছে। সেদিকে চেয়ে আমি খানিক ভয়ার্ত নিচু স্বরে ছাড়াদাকে জিজ্ঞেস করলাম,
ছাড়াদা, ও ছাড়া, বলছি চাটন পিসাজ কি হাজির হয়েছে?
না, তোমার বোকা সুধা শ্বশুর কোনে যাত্রী নিয়ে বউ ভাত খেতে এসেছে, একটু চুপ করে বসো তো নাকি।
আমি আর কিছু বললাম না। ঝাড়াদা আর এক মুঠো ধুলো ছুঁড়ে দিল আগুনের দিকে, তারপর চারপাশটা একবার দেখে নিয়ে পকেট থেকে কি যেন একটা বের করে উঁচু করে ধরল। বাতাসে সেই ঘন দীর্ঘ নিঃশ্বাসের শব্দ এবার একেবারে কাছ থেকে শুনলাম। মনে হলো আমাদেরকে ঘিরেই পাক খাচ্ছে শব্দটা। ভয়ে ভ্যান বাজানো পুলিশ আর বাপের বেটারা দুপা পিছিয়ে দাঁড়িয়েছে, সকলে চোখ ঝাড়াদার দিকে। আমি চারদিকটা একবার ভালো করে দেখে নিয়ে নিচু গলাতেই বললাম,
আপনার মতলবটা কি বলুন তো?
মতলব?
এই মাত্র নামিয়ে রাখা বাটিটা দেখালাম আমি।
দেখুন, আপনি যেটাকে মন্ত্রপুত মাটি বললেন সেটা আমি আগেও দেখেছি, কত দুদিন ধরে সেটা ডলেছে না, হয়নি।
ঝাড়াদার চোখে ঝিলিক খেলে গেল। আমার দিক থেকে মুখ ফিরিয়ে বিড়বিড় করে আবার মন্ত্র পড়তে লাগলেন তিনি।
আপনি কি করতে চাইছেন বলুন তো? না জেনে বুঝে উল্টো পাল্টা তন্ত্র পড়ে বিপদ ডেকে আনছেন, নিজে তো মরে ভূত হয়ে গেছেন, আমি যদি আবার চাটন খাই?
তোমার কোনো ক্ষতির আশঙ্কা নেই ভাইটি, আগে এ কাজ আমি করতুম না।
আপনি শিওর হয়ে বলছেন কি করে? এক্ষুনি যদি কোথাও থেকে একটা জীব বেরিয়ে এসে আমাকে।
তোরা শুধু চাটন পিসাচের জীবটাই দেখলে, চোখটা দেখলে না?
চোখ? চাটন পিসাচের আবার চোখ কোথায়?
সেটাই তো বলছি, চাটন পিসাচ অন্ধ, যদি চোখে দেখতে পেত তাহলে এতগুলো নিরীহ লোক মরত না।
মানে কি বলতে চাইছেন আপনি?
লোকে বলে সত্যিকারের ভালোবাসা অন্ধ হয়, বিন্তির প্রেমিক সত্যি অন্ধ ছিল।
আগুনে আবার ঘি ঢালেন ঝাড়াদা, তার শরীরে ছেয়ে থাকা রক্তবস্ত্রে সে আগুনের রং ঝিকমিকিয়ে ওঠে।
মানে বিষ্ণু পণ্ডিতের সঙ্গে সত্যি বিন্তির প্রেম ছিল?
পণ্ডিতের সঙ্গে নয়।
তাহলে কার সঙ্গে?
কি জানো ভায়া, বাঙালি হলো অনেকটা তোমার মায়া বৌদির মতো, স্বামীকে মাথায় করে রাখলো বটে কিন্তু কথায় কান দিল না।
স্বামী? কোন স্বামী?
সেই যে একজন বলেছিল না, জীবে প্রেম করে যেই জন। এদিকে প্রেম বলতে তোমার শুধু মানুষের কথাই মাথায় এলো।
কিন্তু এই বিন্তির গোপন প্রেমিক কে ছিল তাহলে?
সেদিন জোর পাড়ার ওই রাস্তাতে শুধু বিন্তি নয়, ওর সঙ্গে আরো একজন মরেছিল, তাকে ভালোবাসত বিন্তি।
আরো একজন? কে? রক্তবস্ত্রের ভেতর থেকে একটা সাদা কাগজ টেনে বের করে আমার দিকে এগিয়ে দিল ঝাড়াদা।
এই দেখো, একটা কুকুর, বিন্তিওকে ননি বলে ডাকত।
হতবাক হয়ে আমি কাগজের দিকে চাইলাম। বিন্তির সেই আঁকার খাতা থেকে ছিঁড়ে নেওয়া হয়েছে কাগজটা, তাতে একটা পেন্সিলে আঁকা নেড়ি কুকুরের ছবি। ছবিটা আগেও দেখেছি, কুকুরটা চেহারা রোগাটে,
চামড়ার নানা জায়গায় ক্ষতর দাগ, ভারী নিরীহ মুখ, জিভটা মুখের বাইরে দুলছে, তবে চোখ দুটো ঘোলাটে, ঝাড়াদার গলা আবার শোনা যায়।
খাতায় ওই এই কুকুরের ছবিটা আরো কয়েক জায়গায় আঁকা আছে, তুই আলাদা আলাদা কুকুর ভেবেছিলি বলে চিনতে পারবি। খেয়াল করলে দেখবে কুকুরের চোখের জায়গাটা পেন্সিল দিয়ে বেশি করে কালো করে দিয়েছে, মানে হয় কুকুরটা অন্ধ না হয় খুব অল্প দেখতে পায়। বিন্তি কুকুর বিড়াল ভালোবাসত, পাড়ার কোন কুকুর অসুস্থ হলে নিজে শুশ্রূষা করে সারিয়ে তুলত। এই করতে গিয়ে কয়েকবার বাবার কাছে ধরা পড়ে, মারধরও খায়। তারপর থেকে কোনো প্রাণীকে খাবার বা ওষুধ দিতে হলে ও রাতের অন্ধকারে যেত। ননি ছিল প্রায় অন্ধ, জন্ম থেকেই নাকি বড় হয়ে কোনো দুর্ঘটনা থেকে, সেইটা আমি জানি না, তবে সে ছিল বিন্তির প্রিয় বন্ধু। চোখে দেখতে পেত না বলে রোজই ওকে খেতে দিত বিন্তি। রাত হলে বিন্তিদের দরজার সামনে এসে খেয়ে যেত। সেদিন রাতে বিন্তি কারো থেকে খবর পায় যে ননি পুব পাড়ার কাছে গাড়ি চাপা পড়েছে। ও বুঝতে পারে কুকুরটা যদি এইভাবেই রাস্তার উপরে পড়ে থাকে তাহলে কিছুক্ষণের মধ্যেই মারা যাবে। ও কিছু ছোটখাটো ওষুধপত্র নিয়ে কুকুরটাকে বাঁচাতে গেছিল। সেই সময় ওকে ঘিরে ধরে বাবা গুন্ডার লোকজনেরা। কুকুরটার সামনেই ওরা সে চোখে দেখতে পায়নি বটে, কিন্তু বিন্তির চিৎকার কানে শুনতে পায়। একে অন্ধ, তার উপরে নিজেও গাড়ি চাপা পড়েছিল বলে হয়তো কিছু করতে পারেনি বেচারা। মেয়েটা যখন প্রায় মৃত প্রায়, তখন বিষ্ণু পণ্ডিত সেখানে এসে পৌঁছায়। বাবা গুন্ডার লোক এক তারার তার গলায় পেঁচিয়ে বিন্তিকে খুন করে। কুকুরটা ততক্ষণে বুঝতে পেরেছে তোর নিজের জীবনও কিছুক্ষণের মধ্যে চলে যাবে। নির্বোধ প্রাণীটা কোন রকমে হিঁচড়ে এগিয়ে আসে মেয়েটার মৃতদেহের কাছে, জীব দিয়ে মেয়েটার শরীরের ক্ষতস্থান চাটতে থাকে। অত অত বোঝে না, ভাবে ওভাবেই হয়তো মেয়েটা বেঁচে যাবে। ছেলেগুলো এই দৃশ্য দেখে আরো মজা পায়। ওরা আস্তে আস্তে ওই ধারালো তার দিয়েই জানত কুকুরটার চিপটাও এবারে কেটে দেয়। শয়তানগুলো চলে যেতে পারে, সেভাবেই পড়ে থাকে দুটো মৃতদেহ। সকালে পঞ্চায়েতের লোক এসে কুকুরের বডিটা ফেলে দেয়। তোমার মনে আছে সেদিন জোর পাড়ার লোকেরা বলেছিল ওখানে কোথাও একটা কুকুর মরেছে? সেটা কিন্তু সত্যি মরেছিল, কিন্তু মেয়েটার লাশ খুঁজে পাওয়ায় কুকুরের ব্যাপারটা ধামা চাপা পড়ে যায়।
রাগে আমার গাটা রিরি করছিল, তাও গলায় জোর এনে বলি, তার মানে কুকুরের চিপটাই চাটন পিশাচ।
আমরা বলি বটে পাহা চাটা কুত্তা, কিন্তু কুকুরও শুধু ভালোবাসলেই পা চাটে, মানুষের মতো যেখানে সুবিধে দেখে সেখানে চেটে দেয় না।
কিন্তু আপনি এত কিছু জানলেন কি করে?
প্রথম দিন চাটন পিশাচ যখন আমাদের আক্রমণ করে তখন আমার গায়ে জিভটা লাগে, লাগামাত্র আমি বুঝতে পারি সেটা মানুষের জিভ নয়। কত খসখসে গরম আর পাতলা, মানুষের দিক হয় না। তাছাড়া আর একটা ব্যাপার আছে, যাদের পিশাচ চাটন দিয়েছে তাদের বেশ কয়েকজন বাবার দলের লোক নয়, তাদের একটাই মিল, তারা সবাই বড় ঘরের লোক। এ গ্রামে একমাত্র বড় লোকেরাই ধোপার কাছে জামা কাচিতে দেয়। ধোপা সবার জামা একসঙ্গে কাচে, সাবান গোলা জলের মধ্যে একটা জামার গন্ধ অন্য জামায় লেগে যায়। বিন্তি খুন হওয়ার পরে তার খুনিরা ধোপার কাছে জামা কাচতে দেয়। গ্রামের আরো যাদের যাদের জামা তাদের সঙ্গে কাঁচা হয়েছিল তাদের জামাতেও সে গন্ধ মিশে যায়। ননি খুনিদের চোখে দেখতে পায়নি, শুধু গন্ধগুলো মনে ছিল তার। সে গন্ধ শুঁকে শুঁকেই আক্রমণ করতে থাকে। তাই নিরীহ মানুষগুলো,
মানে পিয়াসা ওর জামা কাচতে দিয়েছিল, সেই জন্যই সেদিন মাঠে।
বিন্তির আঁকার খাতায় ননির ছবি বার পাঁচে কাঁকা আছে, সেটা দেখেই বুঝতে পেরেছিলাম কুকুরটাকেও ভালোবাসে। রমাকান্ত আমাদের বলেছিল সেদিন উপপাড়া থেকে একটা কুকুরেরও মরার খবর আছে। তারপরে তুই খোঁজ খবর নিয়ে যখন শুনলাম সে কুকুরের জীবটাও কাটা পাওয়া গেছে, তখন
সমস্ত ব্যাপারটা এখনো পরিষ্কার হয়নি আমার কাছে। রাত এতক্ষণে আরো গভীর হয়েছে, আবার সেই সব সব আওয়াজটা বেড়ে উঠেছে। হ্যাঁ ঠিক, ক্লান্ত হিংস্র কুকুরের ঘন ঘন নিঃশ্বাসের মতো আওয়াজটা, যেন রেগে উঠেছে হাওয়া। ঝাড়া দেখে দেখে মনে হচ্ছে সেই হাওয়াটার উদ্দেশ্যে কি যেন মন্ত্র পড়ছেন তিনি। আমি ছটফটিয়ে উঠে বলি,
কিন্তু একটা ব্যাপার আপনি ঠিক করলেন না ছাড়াদা।
কি ভাইটি?
যদি সত্যি বাবার লোকেরা মেয়েটাকে মেরে থাকে আর বাবা তাদের আইনের হাত থেকে বাঁচিয়ে থাকে, তাহলে আপনি ওদের বাঁচাতে চাইছেন কেন? ওরা বেঁচে থাকলে এরকম ঘটনা তো আরো ঘটবে।
আর পিশাচ বেঁচে থাকলে আরো কটা নিরীহ মানুষ মরবে। ওই দিন কার কার জামা একসঙ্গে কাঁচা হয়েছিল তার বলা সম্ভব নয়। সে গন্ধ কার কার জামায় লেগে রয়েছে বা লেগে গেছে সেটা কে বলতে পারে বলো দেখি। না 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 না, পিশাচকে মরতেই হবে।
কিন্তু এই শুয়োরের বাচ্চাগুলোকে আপনি ছেড়ে দিতে পারেন না। দেখুন আমি আপনি এদের বিরুদ্ধে কিছু করতে পারবো না অন্তত।
না 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 ভাই, কি পিশাচ কি মরতেই হবে।
কে পিশাচ? হ্যাঁ কে? যারা বনের হত্যাকারীর নির্মম নৃশংস শাস্তি চায় তারা পিশাচ, যারা যারা ধর্ষককে খোলা রাস্তায় আগুনে পুড়ে মরতে দেখে মজা পায় তারা পিশাচ, যারা অন্ধর আগে শিশু হত্যাকারীর মাংস ছিঁড়ে খেতে চায় তারা পিশাচ। না ছাড়া, যারা এসব ঘটায় তারা পিশাচ, যারা মদত দেয় তারা পিশাচ, যারা দেখেও চুপ করে থাকে তারা পিশাচ, যারা দুদিনের হুজুগে লাফালাফি করে একদিন সব ভুলে যায় তারা পিশাচ।
আমিও তো তাই বলছিলাম ভাইটি, পিশাচকে মরতেই হবে। একটা রাগি খ্যাপা কুকুরকে আমি শুধু খুনিদের চিনিয়ে দিয়েছি।
চিনিয়ে দিয়েছেন কি করে?
মাটিতে পড়ে থাকা ছোট বাটিটা তুলে ধরেন ছাড়াদা।
এটাকে ধুলো বলে ওদের মাথায় ঢাললু, সেইটা আসলে চাতন পিশাচের শিকার হওয়া সেই বাপের ব্যাটাদের ব্যবহার করা কই। ডোলে ডোলে এমন ধুলো করে ফেলছি না যে ওরা মাটি বলে ভুল করেছে। ও খইনি ওদের বুক পকেটে থাকতো, ওদের গন্ধ লেগে থাকবে তো।
কিন্তু ঘরে যদি কোনো ফাটল না থাকে তাহলে চাটন পিশাচ ঢুবে কোথা দিয়ে?
ছাড়া যা কিছু বলতে যাচ্ছিলেন
তার আগেই যতুগৃহের ভিতর থেকে এক ভয়ঙ্কর আর্তনাদ ভেসে আসে। সেই সঙ্গে একটা বিস্ফোরণের শব্দ। আমি প্রায় লাফিয়ে উঠলাম। তাহলে কি কোনোভাবে ঘরের ভিতর ঢুকে পড়েছে চাতন পিশাচ? কিন্তু তা কি করে সম্ভব? ও ঘরে কোনো ফাটল গোছের নেই, আমি নিজেও দেখে এসেছি। দরজার বাইরে দাঁড়িয়ে থাকা বাপের বেটারা হাতের চাবি ফেলে ভয়ে লাফিয়ে উঠে ছুটে গেছে জঙ্গলের ভিতর। তাদের আর টিকি দেখা গেল না। বাইরে দাঁড়িয়ে থাকা দুজন পুলিশ আমাদের আগেই ছুটে গেছে দরজার দিকে।
কিছু একটা ঘটেছে ভিতরে, দরজা খুলুন, দরজা খুলুন!
একটা গাবদা গোছের পুলিশ মাটি থেকে চাবি তুলে নিয়ে কাঁপা কাঁপা হাতে খুলে ফেলল দরজা। সঙ্গে সঙ্গে একটা বিভৎস চিৎকার করে পিছিয়ে এলো লোকটা, তার চোখে মুখে আতঙ্ক। আমি আর ঝাড়াদার ঘরের ভিতর মুখ বাড়াতেই যে দৃশ্য দেখলাম তাতে আমার শিরদাঁড়া আবার ঠান্ডা হয়ে গেল। ঘরের ভেতরটা রক্তে ভেসে যাচ্ছে, একটা মানুষের ছেঁড়া ছেঁড়া কিছু অঙ্গ পড়ে আছে মেঝেতে। সেই রক্তে মাখামাখি হয়ে একটা মাংসপিণ্ডের মতো পড়ে আছে রমাকান্ত। তার দেহ অক্ষতই আছে, কেবল শরীরের নানা জায়গায় এর মধ্যেই ফুটে উঠতে শুরু করেছে কালো কালো গুটি। চাটন পিশাচ তাকে এই মাত্র চাটন দিয়ে চলে গেছে। সেই সঙ্গে কোনো কারণে ছিন্ন ভিন্ন হয়ে মাংসপিণ্ড হয়ে গেছে বাবা গুন্ডা।
কিন্তু কিন্তু মানে
চলো হে ভাইটি, এখানকার কাজ আপাতত শেষ।
আমার হাত ধরে টান দেয় ছাড়াদা।
তার মানে আপনি বাবা গুন্ডাকে বাঁচাতে চাইছিলেন না?
আরে বাবু, আমি ডাক্তার নই, তান্ত্রিক। মানুষকে বাঁচানো আমার কাজ নয় গো, আমার কাজ হলো তন্ত্রকে বাঁচানো।
মানে কোন তন্ত্রকে বাঁচালেন আপনি?
গণতন্ত্র।
ঝাড়াদা হাসেন, তারপর হনহন করে এগোতে শুরু করেন। গোটা জায়গাটা রক্তের গন্ধে ভরে উঠেছে। পুলিশগুলো পকেট থেকে মোবাইল ফোন বের করে কাকে যেন কল করছে। বুঝলাম ধীরে ধীরে লোকজনের সমাগম বাড়তে শুরু করবে এখানে, তার আগে আমাদের সরে পড়াই ভালো। আমি ঝাড়াদার পিছু নিলাম।
কিন্তু আমি একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না। ঘরে যদি কোনো ফাটল নাই থেকে থাকে তাহলে চাটন পিশাচ ঢুকলো কোথা দিয়ে? এমনকি ঘরের ভিতর কোনো ভাঙচুরও হয়নি, চাটন পিশাচ কোথা দিয়ে ঢুকলো ঝাড়াদা?
কয়েক সেকেন্ড চুপ করে থাকেন পিশাচ সিদ্ধ ঝাড়ানার তান্ত্রিক। তারপর তার মুখে এক নৈসর্গিক হাসি ফুটে ওঠে।
চাটন পিশাচ সম্পর্কে সমস্ত তথ্যই আমি তোমাকে দিয়েছিলাম ভাইটি, কেবল একটা তথ্য ছাড়া।
কি?
চাটন পিশাচের আবির্ভাব শুধু জড় বস্তু দিয়ে নয়, জীবিত বস্তুর মধ্যে দিয়েও হতে পারে। আর তুমি তো জানোই, শুধু ঘরে নয়, মানুষের শরীরেও অনেক নোংরা ফাটল থাকে।
তার মানে বাবা গুন্ডা একটু আগে
একটা কথা চিরকাল মনে রেখো ভাইটি, যত বড় নেতা মন্ত্রী কিংবা রাজা গজাই হোক না কেন, যারা চাটুকার দিয়ে পেছন চাটাতে ভালোবাসে তারা শেষ পর্যন্ত পেছন ফেটেই মরে।
আবার কোথায় যাব?
কেন, বিষ্ণু পণ্ডিতের সেই শেষ ইচ্ছে জানতেও চাও না কি লেখা ছিল সেই পুতুলের ভিতরে?
আমি বিশেষ কথা বাড়ালাম না। ঝাড়াদার পেছন পেছন দৌড়ে একরকম গা বাঁচিয়েই পুব পাড়ার দিকে চলে এলাম আমরা। এতক্ষণে ভোর হতে শুরু করেছে, পুবের আকাশ ফিকে হয়ে আসছে একটু একটু করে। এতটা দৌড়ে আমি হাঁপিয়ে পড়েছিলাম। পুব পাড়ার গলিতে ঢুকে জোরে জোরে দম নিতে যাচ্ছিলাম, তার আগেই থেমে গেলাম। জঙ্গল লাগোয়া ছোট ছোট বাড়িঘরগুলোর ফাঁক থেকে ধীরে ধীরে অন্ধকার সরে যাচ্ছে, তবে লোকজনের গলার আওয়াজ শোনা যাচ্ছে না। তার বদলে বহু দূর থেকে কার যেন গানের আওয়াজ ভেসে আসছে। আমি ভালো করে কান পাতলাম। ভারী মিষ্টি গলায় অদৃশ্য কেউ বুঝি গান গাইছে মাঠের উপর ঘুরে ঘুরে। আমার মুখ থেকে অজান্তেই বেরিয়ে এলো নামটা, বিষ্ণুপ পণ্ডিত। আলুথালু রক্তবস্ত্রের ভিতর থেকে বিষ্ণু পণ্ডিতের কাগজটা আমার সামনে তুলে ধরল ছাড়াদা।
এই দেখো ভাইটি, পণ্ডিত তন্ত্রমন্ত্র কিছু লিখে রেখে যায়নি এতে। সে বেচারা শুধু গানই গাইতে চেয়েছিল। এমন একটা দেশে যেখানে পাশের ঘর থেকে কান্নার আওয়াজ ভেসে আসে না, যেখানে না খেতে পাওয়া মানুষের হাহাকার শোনা যায় না, গরিব অত্যাচারিত মানুষের চিৎকার শুনতে শুনতে কি আর গান গাওয়া যায় ভাইটি? আজ দেখো, দেখো না দেখো, এমন মন খুলে গান গাইছে।
জানি না কেন মনে হল পুব পাড়ার মাঠের উপরে বিষ্ণু পণ্ডিতের অস্পষ্ট ছায়াটার পাশে এসে বসেছে একটা বছর পনেরোর মেয়ে। তার ঠিক পাশেই গুটি গুটি পায়ে এসে দাঁড়িয়েছে একটা অন্ধ কুকুর। গানের সুরের সঙ্গে সঙ্গেই কখন যেন মিলিয়ে এলো তারা, দিগন্তের ওপারে তাদের ছায়া হারিয়ে গেল। ঝাড়াদার পাশে ধপ করে বসে পড়লাম আমি। গ্রাম জাগতে শুরু করেছে এবার। বাবা গুন্ডার যতুগৃহের সামনে ভিড় জমতে লেগেছে মনে হয়। হই হল্লা, চেঁচামেচি, রক্ত মাংস, এদিকে নিরিবিলিতে ঝোপের মধ্যে থেকে ঝিঁঝি ডেকে চলেছে। এখন দূরে পুব পাড়ার মাঠের উপর বিষ্ণু পণ্ডিতের গান এখনো ভেসে যাচ্ছে হাওয়ায়। বিন্তির চিৎকার মিশছে না তাতে, তার বাপের হাহাকার শোনা যাচ্ছে না। শুধু ভোরের সূর্যের আলো মাখতে মাখতে মনের খেয়ালে গিয়ে চলেছে বিষ্ণু পণ্ডিত। আমি অবাক হয়ে তাকিয়ে থাকলাম আমার পাশে বসা ঝাড়াদার দিকে। ভারি আশ্চর্য মানুষ আমার এই মরা বন্ধুটা। মাঝে মাঝে রাগ হয়, করুণা হয়, আবার কখনো আশ্চর্য ভক্তিও জাগে। আবার কখনো মনে হয় আমাদের এই অসহায় ভীতু বাঙালির সঙ্গে কোথায় যেন মিল আছে ঝাড়াদার। তন্ত্রের ব্যাপারে জ্ঞান শূন্য, শারীরিক শক্তি বলার মতো নেই, কাঁচু মাচু হয়ে বউ ছেলে আর বসের ধাতানি খেয়ে জীবন কেটে যায়। রেগে গিয়ে রেল ভাঙচুর, বসের টেবিলে পেচ্ছাপ করে দিয়ে আসা, মিটিং মিছিলে জ্বালাময়ী ভাষণ দেওয়া, এইসব করার মতো সাহসও পাঁজর খুললে পাওয়া যাবে না। তবে এত ভয়ের মাঝে রাগের দুঃখের যন্ত্রণার কথাগুলো হাসির আড়ালে, গল্পের আড়ালে লুকিয়ে লুকিয়ে ঠিক বলে দেন। যেমন বিষ্ণু পণ্ডিত গান গেয়ে বলত, মানুষের মনের ভিতর হাজারটা রমাকান্তর অর্কেস্ট্রার মাঝে একটা দুটো বেসুরো বিষ্ণু পণ্ডিত আর ঝাড়ানাথ ঠিক থেকেই যায়, তাই না? কতক্ষণ সেভাবে বসেই কেটে গেছে জানি না। যখন ঘোর ভাঙল তখন পূর্ব আকাশে সূর্য জ্বলজ্বল করছে।
তার আলো এসে পড়েছে আমার মুখে। পুপপাড়ার মাঠের ঘাসের উপরেই আমি বসে আছি, কাঁধে একটা নরম হাত এসে পড়ায় চমক ভেঙেছে আমার। তিয়াশা এসে দাঁড়িয়েছে পেছনে, আমার পাশের জায়গাটা খালি দেখে ও প্রশ্ন করল,
এই এখানে বসে আছো যে, ঝাড়াদা কই?
ঝাড়াদা কখন আমার পাশ থেকে উঠে গায়েব হয়েছে বুঝতেই পারিনি। মাটি থেকে উঠে ধুলো ঝাড়তে ঝাড়তে কাঁধ ঝাঁকালাম।
কি জানি, গেছেন কোথাও?
সে কি, বাবা অপেক্ষা করছে, উনি আবার ফিরবেন তো?
আমি হাসলাম।
মরে গিয়েও যখন কোথাও যেতে পারেননি তখন আর যাবেন বলে মনে হয় না, আপসে ফিরবেন।
আমরা দুজন ভোরের আলোয় বাড়ির দিকে পা বাড়ালাম।
আজ কথকের ভূমিকায় ছিলেন শায়ক, ঝাড়ানাথের চরিত্রে কৌশিক, এছাড়াও বিভিন্ন চরিত্রে এনামুল, বর্ণিশা, মৌপিয়া, নীল এবং আমি তমাল। শব্দগ্রহণে শ্রীজাত, আবহ নির্মাণে শায়ক। শুনছিলেন মিডনাইট হরর স্টেশনের বিশেষ গল্প ঝাড়ানাথ তান্ত্রিক ও চাটন পিশাচ। সকলে ভালো থাকবেন, শুভরাত্রি।